This track was downloaded from fusionbd.com.
শ্রোতা, বুধবারের রাতে আপনাকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 এবিসি রেডিও এফএম 89.2 তে। রাত 12টা হচ্ছে সময়, তো শুরু হলো আমাদের প্রিয় অনুষ্ঠান ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং যারা নিশ্চয়ই হ্যালো 8920 শোনেন তারা নিশ্চয়ই জানেন যে এখন থেকে অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে প্রতি বুধবার রাত 12টায়। আজকে আমার সামনে একজন অতিথি রয়েছেন, তার জীবনের গল্প বলার জন্য আমরা বারবারই একটা কথা বলি, হ্যালো 8920 হচ্ছে আপনার জীবনের গল্প বলার প্ল্যাটফর্ম। লাখো মানুষ শোনার জন্য এই অনুষ্ঠানটিতে বুধবারের দিন ঠিক এই সময় কান পেতে অপেক্ষা করে। আর আমাদের এই অনুষ্ঠানটি, আমরা সবসময় একটা কথা বলি, আমাদের এই অনুষ্ঠানটি সবার জন্য। প্রত্যেকটি মানুষের একটি একটি করে জীবনের গল্প আছে, এবং প্রতিটি জীবনের গল্পই আমাদের হ্যালো 8920 একটা কি বলা যেতে পারে অধ্যায় হয়ে উঠুক, আমরা সেই প্রত্যাশাই করি। আমরা ধীরে ধীরে 200 পর্বের দিকে এগিয়ে যাচ্ছি, এবং আজকের এই পর্বে কে আমার সঙ্গে উপস্থিত আছেন তার সঙ্গে পরিচিত হব। তার আগে বলতে চাই, হ্যালো 8920 চলাকালীন সময় আপনি চলে আসতে পারেন এবিসি রেডিওর ফেসবুক ভেরিফাইড পেজে। এছাড়া অতিথির সঙ্গে যোগাযোগ, পুরনো অনুষ্ঠান ডাউনলোড, যিনি আমার সাথে আছেন তার সঙ্গে পার্সোনাল কন্ট্যাক্ট, যাবতীয় তথ্যাবলী, এবং আপনার স্টোরি যদি ফেসবুকের মাধ্যমে লিখে পাঠাতে চান আপনি চলে আসতে পারেন আমার ফ্যান পেজেও। পেজটির ঠিকানা হচ্ছে www.facebook.com/hello8920। আর একবার বলছি, www.facebook.com/hello8920। পেজটিতে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা হ্যালো 8920 এবং আমার আরো যে দুটো অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠান সম্পর্কে যাবতীয় তথ্যাবলী পেয়ে যাবেন। আমরা শুরু করতে চাই আমাদের প্রিয় অনুষ্ঠান, তবে তার আগে বরাবরের মতো যেটা হয়, আমরা একটু আপনার নামটা একটু জানি, আপনার নামটা একটু বলবেন?
আমার নাম হয়েছে রাজিয়া আক্তার আসমা।
রাজিয়া আক্তার আসমা, আসমা নামে আপনি পরিচিত?
জি, আসমা নামে পরিচিত।
আচ্ছা, বয়স এই মুহূর্তে আনুমানিক?
বয়স আনুমানিক আমি জানি যে 88 জন্ম, কিন্তু আমার আম্মা তো আগের দিনের মানুষ, তারা তো মনে করেন শাল ওদের কিছু বুঝে না আরকি। শুধু মা এটুক বলতে পারে যে ভাইয়ের জন্ম হয়েছে যেদিন দিন স্বাধীন হয়েছে সেদিন, ভাইয়ের জন্মের 15 বছর পর আমার জন্ম হয়েছে।
আচ্ছা আচ্ছা,
সেটাই মানে মা বলতে পারে।
যদি 15 বছর পর হয়ে থাকে তাহলে 86 দিকে হওয়ার কথা, 86 থেকে 88, ঠিক আছে, সমস্যা নেই। বর্তমান আপনি কোথায় আছেন?
বর্তমান আমি 10 নম্বর মিরপুর মণিপুরে আছি।
মিরপুর 10 নম্বরে আপনি থাকেন? আচ্ছা, আর জন্ম জেলা?
জন্ম জেলা আমাদের গ্রামের দেশের বাড়ি কিশোরগঞ্জ,
কিশোরগঞ্জে,
থানা পাকুন্দিয়া।
আচ্ছা, আপনি অনুষ্ঠানটা শোনেন আমাদের এই
অনুষ্ঠানটা? আমি আজকে 6 মাস ধরে শুনতেছি।
6 মাস ধরে শুনে? আচ্ছা, তো আপনার জীবনের গল্প মূলত আপনি এই অনুষ্ঠান শোনার পরে এখানে বলার জন্য?
জি, বলার জন্য আসছি, কারণ অনেক সময় আপনাদের গুলো শুনে খারাপও লাগে ভালোও লাগে, মানে নিজের কষ্টটাকে অনেক সময় ভুলে থাকতে পারি। এই জন্য মানে আমার ইচ্ছে হলো যে আমি যাই যাই আমার জীবনের কথাগুলো আমি বলি, হয়তো বা নিজেকে একটু সান্ত্বনা দিতে পারবো।
ঠিক আছে, আমি আবারও বলছি প্রিয় শ্রোতা, প্রতিটি মানুষই আমাদের সোসাইটিতে গুরুত্বপূর্ণ, সে যেই ভাবেই বসবাস করুক না কেন, প্রত্যেকটি মানুষই তার নিজ নিজ জায়গাতে আমাদের সোসাইটিতে অবদান রাখছেন। আমরা প্রত্যেকটি মানুষের জীবনের গল্পই আমাদের হ্যালো 8920 তে তুলে আনতে চাই। ওকে আসমা, আমরা শুরু করি, আপনার ছোটবেলা থেকে যেখান থেকে মনে আছে আপনি বলেন, আমরা শুনবো।
আমার জন্ম হয়েছে যতটুকু মার কাছে জানতে পারছি, যে আমার যখন আমি মার ঘর বেছিলাম তখন মনে করেন অনেক ঝড় বৃষ্টি ছিল, আব্বার নাকি 4-5 দিন থেকে কোনো কাজ ছিল না
বাবার।
জি,
বাবা
এমনি মনে করেন ফলের ব্যবসা।
ফলের ব্যবসা? আচ্ছা,
আর বাবা আর মা থাকতো তারা দুজন শ্রীমঙ্গল, শ্রীমঙ্গলে। ওই যে যখন যুদ্ধ হয়েছিল দেশে তখন মানে বাবা মা চলে গেছিল যে ভয়ে, তখন থেকে ওই জায়গায় তারা আছে, আর ওই জায়গায় আমার ভাইয়া মানে যারা হয়েছে সবাই জন্ম নিছে। আমার হলো 7 ভাই।
আচ্ছা,
আর 7 ভাইয়ার পরে হলাম আমি।
7 ভাইয়ের পরে আপনি?
জি,
একটা গান আছে জানেন, 7 ভাই চম্পা।
এখন মনে করেন বর্তমানে আমরা 1 ভাই 1 বোন আছি বাচ্চা, আর সবাই মারা গেছে। ওই জ্বর তুফান রাত্রে ভাই আব্বারও কোনো কাজ নাই, মানে 4-5 দিন হয়ে গেছে কোনো কাজ নাই, এ নাই, মার ডেলিভারি হবে খুব সমস্যা। এই মূল একজন নাকি বাবাকে বলতে আসে যে আমার একটা কাজ করে দাও 200 টাকা বাবা।
আচ্ছা,
তা বাবা এটা শুনেই মনে করেন যে চলে গেল, মা একা রইলো, আর ভাইয়া তো আছে, আর সে ছেলে মানে সে কি করবে মনে করেন। ওই জ্বর তো আমার একাই জন্ম হলো, তারপরে আমার যখন মনে করেন 7 দিন বয়স হয়ে গেল তখন নাকি আমার নানু দেশে মারা গেছে। নানু মারা যাওয়ার 2-3 দিন পরে আম্মু খবর পাইলো, মা তখন থেকে মানে আমার প্রতি এরকম একটা অসন্তুষ্ট,
মানে আপনার মা ধারণা হয়েছে আপনি দুনিয়াতে আসার পরে
মা বলতেছে যে তুই পেটে আসার পর, মানে এখনো বলে যে তুই পেটে আসার পরে থেকে আমার জীবনটাতে কোনো সুখই নাই, শুধু কষ্ট। ওইলেও জ্বর তো পারে না, আর ওয়ার পরে দা আমার মা মরে গেল, মা রয়েছে ওই দেখতে পারলাম না, এরকম ভাবে মানে মা যাই হোক আমারে লালন পালন করতেছি করতেছে। তা আমার যতটুকু মনে আছে আমার বয়স 2.5 থেকে 3 বছর হবে, মানে আমার খেয়াল আছে আমি খেলাধুলো করি মার দুধ খাই, এটুকু আমার একটু একটু মনে আছে আর কি, মানে চোখ বন্ধ করলে জিনিসগুলো চোখে ভাসে। তখন আমার আব্বাকে বিয়ে করছে,
বাবা একটা
বিয়ে করছে। বিয়ে করার পরে মানে তাদের মধ্যে কি নিয়ে ঝগড়াঝাটি হতো সেটা তো আমি জানতাম না, যা জানি যে বাবা বিয়ে করছে, মা আলাদা হয়ে গেছে বাবার কাছ থেকে। তো আমার ভাইয়াদা যে ভাইয়াদা ছিল ওই ভাইয়াদা হলো আপনার চার দোকানে পানি দিত, মাছের দোকানে পানি দিত, এরকম ভাবে করে মানে 10-15 টাকা যা পাইতো তাই না দিত। সে তো অনেক আগে মনে করেন ওই 1 টাকা 2 টাকা অনেক কিছু হয়ে যেত আর কি। এরকম ভাবে মা আর ভাইয়া চলতেছে আমাকে নিয়ে, এরকম ভাবে আমরা থাকতেছি চলতেছি ভালোই। মানে ভাইয়ার কাজে হয় না সেরকম হয় না, ভাইয়ারে বাবা কিছু লেখাপড়া শিখেছিল পাই পর্যন্ত, করার পর আর কি হবে এরকম ভাবে আসে। তো মানে ভাইয়া গেল পাহাড়ে, ওই যে শ্রীমঙ্গল পাহাড় থেকে কিন্তু মানুষ লাকড়ি নিয়ে আসে, লাকড়ি এনে কাইতে ওই লাকড়ি বাজারে বিক্রি করে। মা ভাইয়ার সাথে যায় যে লাকড়ি আনে বিক্রি করে এই করে, না ভালোই মোটামুটি চলে যাইতেছে। আর আব্বা মনে করেন দিদি কিন্তু কোনো খোঁজ খবর নেয় না, এরকম ভাবে চলতেছে দিন যাইতেছে আস্তে আস্তে ভালোই যায়। আব্বা আর আমার স্বপ্না তারা দুজন হবিগঞ্জ চলে গেছে, আমার স্বপ্নার বাপের বাড়ি হলো হবিগঞ্জ, সেখানে চলে গেছে। তারপর আমরা তো তিনজনের জায়গায়, ভাইয়া আমি আম্মা এই জায়গায় থাকতেছি চলতেছি। আর আব্বা নাকি ব্যবসার কাজে 4-5 দিন ধরে বাহিরে গেছে, বাহিরে গেছেন। আমি স্বপ্নার ধারণা যে আমার আব্বা আমার মার কাছে চলে আসছে, মা আর ভাইয়া গেছে হলো আপনার পাহাড়ে, আমি তো একা। আমি স্বপ্না আসছে আইসে দরজা ধান খুললো, খুললে আমার বাড়ি করলো কত বাপ এনে খাড়া রয়েছে চল আমার সাথে। বাপ খাড়াই রয়েছে বুঝেনি, তো কিরকম একটা এলাকা না, অনেকদিন বাবাকে দেখি না। স্বপ্নার সাথে গেলাম, স্বপ্না নিয়ে বাসে উঠলো, আব্বা কই আছে, নিয়ে গেল স্বপ্নের বাবার বাড়ি। ওই জায়গায় গেলাম, যাই দিয়ে তো বাবা নাই, তখন মনে মনে কান্নাকাটি করতেছি যে আব্বা নাই, আম্মা নাই, ভাই নাই, আমার আনছেন কেলে। আমি স্বপ্নারে কখনো মা ডাকতাম না, খালাম্মা ডাকতাম।
আচ্ছা,
খালাম্মা ডাকতাম। এরকম আসে 2 দিন পর আব্বু আসলো, আইসে কে তুই কার সাথে এলে? আমি কলে খালাম্মাই নিয়ে আসে। অহন আব্বাই কর মা তো পাগল হয়ে যাইব খুঁজতে খুঁজতে। তো মা মনে করে ওরকমই খোঁজাখুঁজি করে, ভাইয়া খোঁজাখুঁজি করে, খুঁজতে খুঁজতে মা আমার স্বপ্নার বাবার বাড়ি যায়। যে রাত্রে মনে করেন যে 8-9টা বাজবে, আমার যতটুকু স্মরণ হয় আর কি, 8-9টা বাজবে। গেছে, যাওয়ার পর মনে করেন আমার স্বপ্নার ভাই যে ছিল মানে মামা হয়ে সম্পর্কে আমার, উনি ভাস দিয়ে আমার আম্মাকে অনেক মারে, অনেক মারে। আমি কিন্তু শোয়া অবস্থায় ছিলাম, কারণ খুব কান্নাকাটি করে। আমার স্বপ্নারও একটা মেয়ে হয়েছে, তার নাম হচ্ছে নাজমা। অনেক মারে, আমার আব্বা কিছুই বলে না। আমার আব্বা মারে কয় তুই আসিস কেলে গা, তুই যাই কে। মায়ের কয় আমি তো তোমার দ্বারা আসিনি, আমার মেয়ে দিয়ে দাও, আমার মেয়ে নিয়ে চলে যায়। তারপর আমার দেয় না, না দেয় তো মায়ের মাঠতে খায়, আমার চলে আসে। আচ্ছা কই থাকে না থাকে আমি জানি না, 4-5 দিন পরে মা যায়।
আপনাকে মানে স্বপ্নাই রেখে দিয়ে গেলো?
হ্যাঁ, স্বপ্নাই রেখে।
কেন রেখে দিল, আপনাকে নিয়ে গেল কেন?
স্বপ্না নিয়ে গেলো কারণ আব্বা আমাকে নাকি বেশি মায়া করতো।
ও আচ্ছা আচ্ছা, সেজন্য আপনার স্বপ্না আপনাকে চুরি করে নিয়ে গেল?
হ্যাঁ। আচ্ছা, স্বপ্নার ধারণা যে বাবা আমার টানে চলে আসবে। স্বপ্না আমরা রাখলে কি হবে, মানে শান্তি দিত না আব্বা যখন না থাকতো না, তখন খাওয়া দাওয়া সব দিক দিয়ে অশান্তি দিত, মায়ের দূর করতো, বকাবাজি করতো, ছেলেটে বাসায় গালি তো এখন ভুলে গেছি, ভালো বলতে পারতো, মানে ছেলে দিয়ে মেয়ে হিসাবে আমার পরিচিত হইতো আর কি। আচ্ছা আসি, মা 4-5 দিন পরে যখন সকালবেলা গেছে, আমি আবার জাম গাছ নিয়ে দাঁড়াই থেকে জামতে পাইতেছি, মায়ের গিয়ে ডাকতেছে আসমা আসমা। তাকে দেখি মা, মা দেখে তো মনে করেন আমার আর ঠেকাইকে দিলাম দৌড়। মা আসলা দিয়ে আমাকে এভাবে ঢাইকিয়া নিয়ে চলে আসলো, আসার পরে মার কাছে আসি। তাই মনে করেন 15-20 দিন যাওয়ার পরে হঠাৎ করে আমার ভাইটা হারাই গেল, বড় ভাইটা হারাই গেল, নাই নাই, এখন কি হবে। মা তো খুব কান্নাকাটি করে, মা অসুখ হয়ে গেল না, মার তো কেউই নাই, আর আমি তো অনেক ছোট। তখন মায়ের কপোলটা হারাই গেল, খুঁজে দেখছে বাড়ি তো মা গেছে, গিয়ে পায় নাই। তাই আব্বারও মায় জানাইছে, আব্বা মনে করেন কোনো পাত্তাই দেয় না কথাটা। তখন মনে করেন এক কথা কি, আমার আব্বা আমার আম্মারে কোন রকমে কোনো করতো না, আমার দেখার পরিমাণ আমি যতটুকু দেখছি বা আমার মনে আছে। মা খোঁজাখুঁজি কইরা পায় না, মা একাই পাহাড় থেকে লাফিয়ে নিয়ে আসে, এনে বিক্রি করে ঘর ভাড়া দেয়, আমার খাওয়ায়, এরকম ভাবে থাকতেছি। তখন মনে করেন যে মা একদিন কইছে না এইভাবে থাকা যাবে না। তো একটা কথা, আমার একটা মামা ছিল, আমরা যে জায়গায় থাকতাম, আমার মার আপন ভাই থাকলে কি হবো, মামার কাছে কখনই আমরা কোনো সাহায্য পেতাম না। মা গেলে গেল যদি বাইরে, তো মামারা দেখুন চিনি দিয়ে রুটি খায়, দুধ দিয়ে খায়, তরকারি দিয়ে খায়, যদি পেতাম যে মামা আমার একটু চিনি দেন, মামা আমার হাতে দিত লবণ, বলতো আমি তো এটা দিয়েই খাই, তুই এটা দিয়েই খা। আর কাঁচামরিচ আছে দেখেন সাদা সাদা এরকম, ওই কাঁচামরিচ দিত, তাই বুঝে নি তো খোঁজা লাগতো খাইতাম, এরকম ভাবে চলে থাকতে। তারপর মা কয় যে এইভাবে কতদিন, এ জায়গায় কতদিন পোলাও নাই কেউ নেই, এ জায়গায় তো মনে করো আমরা মরলাম, আমাদেরকে দেখবো না। তারপর মা আমার এনে দেশে চলে গেল। দেশে যাওয়ার পর উঠলাম ছোট খালার বাড়ি, কি দুর্ভাগ্য, উঠার পরে মনে করেন প্রায় 4-5 দিন থাকার পরে আমার আম্মার ডায়রিয়া হলো। ডায়রিয়া হলো পর আমার খালা আমার মারে ঘর থেকে বাইর করে দিল, মানে আমার খালা তখন অবস্থা খুবই ভালো, বাইর করে দিল। মা কি করবো, আমার নিয়ে হাত দৌড়া 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 আমার মেজু খালার বাড়ি গেল। মেজু খালার বাড়ি যাওয়ার পরে মেজু খালা কতক্ষণ চিল্লাচিল্লি করে, খুব অহংকার, আমার মেজু খালাটা আছে না প্রচন্ড অহংকার, তার টাকা পয়সার কোনো অভাব ছিল না, অনেক অহংকার করতো কিন্তু তার বাচ্চা কাচ্চা হতো না। খালা অনেক বকাবকি করলো, কইরা রাইখা পরে খালা কয় কে যাই হোক মাইয়ারে দিয়ে কাজ করানো যাবে। রইলাম মারে দেখে মনে করেন সাধারণ ভাবে যে একটু ভাত মাছ খাওয়ার দেওয়া দেওয়া লাগে তা দেয় আর কি, মানে ওষুধ তো নিয়ে আনে না, এরকম ব্যাপার আছে। খালা আমার এদের টুকটাক হাড়ি পাতিল দোয় এটা এটা করে, সবথেকে বড় কাজ যেটা খাড়ি খালা আমাকে চুরি শিখাতে,
চুরি শিখাতে,
চুরি চুরি দেখে এরকম দেশে দেখবেন যে তরি তরকারি হয় মানুষের কাছে বা মানুষের জাল দিয়ে উইনার দিয়ে কিন্তু মাছ ধরে, অনেকে লাকড়ির বাঁশ কেটে রাখে, খালা ওই জিনিসগুলো আমার দিয়ে আনে।
আচ্ছা
মারে কই মার পরে দেখো যে মারে চুরি করা পাপ, তোর মার তুই কিন্তু এটা করিস না, মা মানে না করে, মা অসুস্থ উঠতে পারে না, ওই ডায়রিয়ার থেকে মার মনে করেন ধীরে ধীরে টাইফয়েডের দিকে চলে গেল চিকিৎসা না পাওয়ার কারণে। মা মারে বারণ করলো, খালার কথা না শুনলে আমাকে অনেক মার খেতে হইতো, মার তো এই করতে এরকম করতে থাকে কি করবো আসি, তার পরে মা যখন প্রচন্ড অসুস্থ হয়ে যায়, আর একদিন খালা এক মহিলা একটা শাড়ি কাপড় কিনে নিয়ে আসে খুব সুন্দর, এটা বাহিরে সুগানো থাকে মানে লাইরা দেওয়া হয়, তখন খালা আমার বললো কি যে এই কাপড়টা তুই নিয়ে আয়। এখন মনে করেন সত্যি কথা কি ভাইয়া, আমার এখনো মনে হলো হাতও কাঁপে,
মানে কাপড় চুরি করার কথা,
হ্যাঁ কাপড়টা নিয়ে আয়।
আচ্ছা
এখন কাপড়টা যে নিয়ে আসবো যদি আমরা ধরতে পারি আমরা মারবো না, মারে কই যে মা মার বুকের উপরে শুয়ে কামতিছি, মাইকে কি হয়েছে, আমি মা খালা তো আমার গোবারি কাপড় নিয়ে চান কি করবো, মাইক না আনবি না, তা মা আমারে শক্ত করে বুকে জড়ায় রাখছে, রাখার পর একটা খালা মনে করেন আমারে প্রচন্ড মারে মায়েরা মার একেবারে লাত্তি দিয়ে ঘর থেকে বের করে
দেয়,
মানে জিনিসটা আমার চোখে এখন বাসে, লাত্তি দিয়ে বের করে দেয় মায়ের বাইরে পড়ে থাকে কি করবো, তারপর মার আবার চাষা তো চাষা আছে তার আবার একটু দূরেই থাকে আর কি, দশ পনেরো বাড়ির পরে থাকে, ওরা খবর পাইলো, খবর পাই আসলো আসে মাকে এমনি তো নেওয়া যাবেন, ওই যে মরা লাশ নে খাটনি দেখেন না ওই খাটনিতে মারে শুয়াইলো, শুয়া মারে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে ওই জায়গায় আসি, ওনারা কয় যে চিকিৎসা না করলে তো ভালো হবে না, তারপরে গিয়ে একটা ডাক্তার নিয়ে আসলো, ডাক্তার আসলে এসে পরীক্ষা নিরীক্ষা করলো, করে বললো যে টাইফয়েড জ্বর হয়েছে, চিকিৎসা করতে অনেক টাকা পয়সা লাগবো, তখন মানে গ্রামের লোকজন সবাই আমার কয় যে দেখ তোর তো কেউ নাই, তোর মা এখন মরা যাবো টাকা পয়সা ছাড়া তোর মারে কেটে ভালো করবো, আমি টাকা পাম করি দু তিন দিন আমরা কয়ে যে ভিক্ষা কর, আমরা ভিক্ষা কেন করে ওই জিনিসটা তো আমি জানি না,
খুবই ছোট তখন,
লেখাপড়ার খোঁজ খবর না, লেখাপড়া আমি করতে পারি না, মানে কোরআন শরীফ আমি এখানে বানান করে আল্লাহ রহমতে পড়তে পারি ওরকম, আর বাংলা পড়া বলতে মনে করে আমি দাঁড়ের কাছেই বিকতে পারি না, তারপরে ভিক্ষা করবো আমি তো চিনি না, তাই আরেকটা মেয়ে বলা যেন আমি তোরা রাস্তা চিনে নিয়ে যাবো সে আমার থেকে একটু বড়, তারপরে সবাই মিললে একটা বস্তা দিল আর একটা আপনার এরকম একটা সিলভার একটা ভোল দিল বিক্রি করার জন্য, গেছি ভাইয়া, গেলে কি হবে মানে বিক্রি তো আমি চাইতে পারি না, কিভাবে যাবো শুধু কান্না করি, তারপর দু তিন দিন জিজ্ঞেস করে মেয়ে কান্দাস কে লেগে, তোর কি আমাদের সে মেয়ে বলে না সেরি বলে, সেরি কান্দাস কে লেগে, আমি তো আমার আম্মার এমন অসুখ কারণ সবাই পাঠাইছে বিক্রি করে টেকা নিতে ধান চাল নিতে আমার মায়ের ভালো করবো, পরে হারা কয়ে যে দেখ তুই না চালে তো তোর কেউ দিব না, তো বুঝলেন একটা বাচ্চার সাথে দুইজনে কথা বলে আরো মনোজমা হয় তো, এরকম দেখতে দেখতে মানে আস্তে আস্তে সবাই ধান চাল যে যা পারে তাই দেয়, যে অনেকে আছে আমি টানতে পারি না মা তাই করে নিয়ে আসে
আপনার সাথে,
জি আইনে বাড়িতে দিয়ে যাবো, মারে দেখে যায় কেউ ডাক্তারি খরচ দেয়, কেউ মারে এই এক প্রকারের দুধ দিয়ে যায়, মানে গ্রামের মানুষ ভালোই করতেছে, করতে করতে ডাক্তার দেখানোর পরে মা একটু সুস্থ হয়ে গেল, সুস্থ বলতে গিয়ে মা মাথার চুলগুলো সব চলে গেল আর মা লাদি দিয়ে আস্তে আস্তে হাঁটতে পারে, আল্লাহ রহমতে ওই সময় মনে করেন আমার বড় ভাইয়া ফিরে আসলো,
আচ্ছা
হারাই গেল ফিরে আসলো, আসে পরে মাই করলো যাই হোক পুজ যখন আইসে এখন মনে জীবনের ভাগ্যটা ফিরেছে বোধা, তো ভাইয়ে আসার পরের থেকে মা মানে আমার প্রতি অসন্তুষ্ট হয়ে গেল,
মানে ভাইয়াকে বেশি দেখে,
ভাইয়াকে বেশি দেখে মানে আমার প্রতি মার কোনো আর ইয়ে নাই, মায়া করে করবে না কেন, তারপর ভাইয়া যখন আসে তখন কি করবে, ভাইয়া তো আর জমিনে কাজ জানে না গ্রামের, বড় হয়েছি আমরা তো ধরতে গেলে ওটা শহরের মতন এলাকা ছিল, আমরা তো ওইসব কাজকর্ম করি নাই, ওটা ভাইয়া পারে না, না পারা পরে ভাইয়া যাইয়া বসিয়ে দিয়া পুকুরে মাছ ধরতেছে, আমি ভাইয়া ধরে বসে রয়েছি, তখন ওই জন্য আমার মেজু খালা হ্যাঁ আমারে গেছে গে ডাইকা আনছে, ডাইকা বাইকা তো যা খালা কেলে গেড়া শুনে গেলাম, যাওয়ার পরে খালা কইতেছে যে ওগুলো দেখা কত ডিজিংলা কেটে রাখছে যে বাঁশের কঞ্চি বলে যেটাকে ওগুলো কেটে রাখছে, বলে যে ওগুলো নিয়ে, তো ভাইয়ারা যাই করলাম ভাইয়া খালা তোমরা চুরি করতে কয়, ভাই কন্যা চুরি করার দরকার নাই, তুই আমাদের বই থাক। ভাইয়ের দ্বারা বই রইলাম। আসর আজানের পরে খালা গেল গিয়া আমার চুল ধরে, চুলগুলো তখন এত বড় ছিল, চুল ধরে মারতে মারতে নিয়ে আসলো এবং বড়ই কাটা ঢাল আছে কাঁচা। আর আমি ছিলাম খাইল লাগায় শুধু একটা হাতেন পরা ছিল, পিডানি খাইয়া মানে দৌড়াইতে দৌড়াইতে এক গ্রাম ছাইরে আমি অন্য গ্রামে চলে গেছি। গিয়ে আমাদের দেশে পাট খেত আছে, ওইখানে যা পড়াইছি, পলান এবারে সন্ধ্যা গেছে, শিয়াল ডাকতে আছে, বই করে না বাইরে আসি। বাইরে অনেক কই যে আমি রাস্তাতে চাই না, ওখানে কান্না করতেছে। তবে একটা মহিলা আমাকে পায়া নিয়ে গেল ওনার কাছে, কতি কান্দিস না আমাদের, আমাদের থাক। গেলাম রাত্রে আসি, কিন্তু মহিলার একটা ছেলে আছে পাগল, এটা একটু করার পরে মানে আমার আদর করতে যা, আমার খুব ভয় করে। কান্নাকাটি করে অন্য কাছে আমি তিন দিন ছিলাম, তারপরে মা খোঁজাখুঁজি করতে, ভাই খোঁজাখুঁজি করতে করতে গিয়ে আমরা জ্ঞানে আসলো। আনন্দ মা কইতেছে যে তোরা আর আমার কাছে রাখা যাবো না, তোরা আমার কাছে সরাই দিতে হবো। কই সরাই দেবো? একজনের কাছে খবর নিল যে ঢাকা শহরে মেয়ের আদার দিলে লেখাপড়া শিখায় ভালো থাকে,
মানুষের বাসায় দিলে,
কাজে দিলে। তারপর ওই লোকটার সাথে মা আমারে দিয়ে দিল, উনি নিয়ে গেল আমারে ইয়া যে বাসে দিবে সেই বাসে নিয়ে গেল। যাওয়ার পরে গেলাম সকালবেলা, যাই দেখি কি আপনার বাড়ি দিল তিন তালা, কিন্তু আমার জন্মের থেকে মনে করেন আমি কোনো বিল্ডিং এ দেখি নাই। আর আমি কই না নাই দেখি, এনে তো পাত্র কয়টা, পাত্র না এটা বিল্ডিং, বিল্ডিং কি কয়টা, ভিতরে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। আর যাই প্রথম দেখলাম, যেমন আমি তো ভাইয়া সিঁড়ি দিয়ে উঠি না, মনে করেন আমার মনে হয় তো জানেন এদের মধ্যে উঠলে এটা হয়তো আমার মাথায় ভেঙ্গা পড়বো, নাহলে আমি ভেঙ্গা পড়ে যাবো। উঠি না দেখে ওই লোকটা আমাকে কুলে করে নিল, কুলে করে নিয়ে উঠালো। উঠার নেই পরে মনে করেন এ ঠিক এরকম মানে ইয়ের মতন দেয়ালের সাথে গেসে আমি বসে আছি, লড়াচড়া করি না, ওই যে একটা ভয় যে ভেঙ্গা পড়ে যাবো। তো মহিলাটা আসলো, এসে ক ভাই এত পিচ্ছি একটা করতে করে দেবেন, কাজের লোক লাগবো, কিন্তু ওই কি কাজ করবো, ওর কাজই তো আমার করা লাগবো, তো কোনো কাজ করতে পারবো না। পরে লোকটা করলো কি দেহ রাহ, ওর তো কেউ নাই, খুব অসহায়, একটু কাজ কাম শিখে আনো। পরে মহিলা আমার থাকলো, আসি থাকার পরে প্রচন্ড কান্নাকাটি করে, খালাম ভাই এতই ভালো, আমাকে বাথরুমে নিয়ে নিজের হাতে গোসল করতো, ওনার হলে একটা ছেলে একটা মেয়ে, ওনার দুই ছেলে মেয়েরও গোসল করাইতো আমারও গোসল করাইতো, দুই ছেলে মেয়েকে ভাত মাই খেয়ে খাওয়াইতো আমারও খাওয়াইতো, বুঝছেন। আর ঘুমাইতে গেলে খালাম্মা কখন আমার একা ঘুম পাড়াইতো না, ছেলে মেয়েরা যে জায়গায় ঘুমাইতো আমার ঠিক সেই জায়গায় ঘুম পাড়াইতো, এবং সারা রাত কান্না করতাম দেখে মানে আমার সবসময় মাথার মধ্যে হাঁটাইতো, বুকের মধ্যে থাপাইতো, এত যত্ন করে থাকতো। তা আসি থাকতেছি, থাকার পরে মনে করেন কিছুদিন থাকার পরে না, কিন্তু এত মায়া করলে কি হবে ভাই, আমি না মারের সাথে থাকতে পারি না। অনেকেই লাগে ঝাড়ু দিতে দিত, পরের বাসে তো ঝাড়ু দিতে দিত, ঝাড়ু তো এক হাতে নিতে পারতাম না, দুই হাতে নেওয়া ঝাড়ু দিতাম।
নাও ইউ ক্যান এস্টিমেট হার এজ বেসিক্যালি, যে একটা বাচ্চা কতটা ছোট হলে একটা ঝাড়ু দুই হাত দিয়ে ধরতে হয়, এখন আপনি বুঝতে পারছেন যে আসলে কতটা ছোট ছিল, বলুন। তারপরে
মনে করেন এরকম দুই হাত দিয়ে ঝাড়ু দিতেছি, ওনারা তো অনেক রাত্রে ঘুমাইতো, এখন তো মনে করেন ওই যে সিডি ওই সময় দেখতাম কি ওই যে যাকে বিসিআর বলতো দেখতো আর কি, ভিডিও এত বড় বড় ক্যাসেট ওগুলা দেখতো, তো ওনারা ওগুলা দেখতো, দেখে দেখে অনেক রাত্রে ঘুমাইতো, তো ওনাদের বাচ্চারা না ঘুমালে তো আমি ঘুমাইতে পারতাম না, ঘুমাইতাম। তো অনেক সকালবেলা আমার ঘুম থেকে জাগাই দিতে ভালো না, কারণ ছেলে মেয়েরা স্কুলে যাবে, সেজন্য উঠে দিলে কাজ করতাম কি জানেন, আমি কিন্তু কাজের কাজ কিছুই করতাম না, পাকঘরে যেয়ে ঘুমাই থাকতাম বা ড্রয়িং রুমে যেয়ে ঘুমাই থাকতাম। খালাম্মা ওইটা দেখতো যে না আমি তো কোনো কাজই করি নাই, না রুটি বানাইতে পারলাম, না ঘর ঝাড়ু দিতে পারলাম, না জুতো পরিষ্কার করলাম, কিছুই করি নাই। কোনো কোনো সময় রাগ হয়ে যেত, রাগ হয়ে একটা দুটো ছোট্টা পরে মারতো আর কি, আমার মারলেও পরে আদর করতো। আচ্ছা এরকম থাকতে থাকতে তো মারলে গেলে আমার ভালো লাগে না। আর লেখাপড়া বলতে ওই যে বলছে না লেখাপড়া করাবে, লেখাপড়া দাঁড়ে কাছেও বিশ্বে দাঁড়িয়ে কাছে যাইতে পারি না, ওনার ছেলে মেয়ে লেখাপড়া করতো যখন তখন যায় পাশে দাঁড়াই থাকতাম, তখন স্যার বলতো যে তুমি কি পড়বা, আমি পড়তে চাই কিন্তু আমি কেডা পড়াইবো, স্যার যতটুকু মনে করেন সরু সরে কখনো মানে মাঝে মাঝে বইলা দিত, তো ওই মুখস্থ গুলো এখনো মানে মুখস্থ আছে আর কি বলতে পারি। তারপরে কতদিন থাকার পরে আমার আর ভালো লাগে না, ওনার দেশে আসলো, আমাদের দেশে হলো ওনার হাজবেন্ড মানে যার বাসে থাকে খালাম্মার স্বামী, উনি হলো আমাদের দেশের, আর খালাম্মার বাবার বাড়ি হলো আপনার রাজশাহীতে। তো ওনারা আমাদের দেশে বেড়াইতে আসলো, আসার পর ধর মা রে আমি করলাম যে মা আমি যাব না, আমার দিনে ভাল লাগে না, আমি রাতে ঘুমাইতে না, আমার খুব দৌড় করে, আমি যেতাম না। পরে মা কান্নাকাটি দেখে ভাই করে মা থাক না, ওরা রেখা দেও, ওর তো ছোটো বেলার থেকে অনেক কষ্টই করতেছে, ওরা রেখা দেও, দেওয়ার দরকার নাই। তারপরে মার কাছে থাকতিস, তারপরে মনে করেন এক দুই মাস থাকলাম, তারপরে মায়ের মারে দেড় গ্রামে থাকলে তুই খারাপ হয়ে যাবি, যেমন ওই যে জমিনে তুমি দৌড়াদৌড়ি করমো এ করমো, মায়ের লেখাপড়া না শিখলে পেটে ব্যথা থাকে, তুই একটা মানুষ হইবি সমাজের মতন ভালোভাবে চলতে পারবি, তুই যাই। পরে মা মারে আবার ওদের পাশে পাড়াই দিল, দেবপ্রধানে থাকতেছি, থাকাকালীন অবস্থাতে আমার বড় ভাইয়া নিজে নিজে বিয়ে করলো,
ওই বয়সে
বিয়ে করলো একা একা। আর মা কিভাবে কি হলো ভাইয়া সেটা আমি জানি না, মা হলো হঠাৎ করে মার মাথা নষ্ট হয়ে গেল, মানে পাগলের মতন হইয়া এলাকা থেকে চলে গেল, এই এলাকাতে মানে আমাদের গ্রামে নাই, মা চলে গেল। কিন্তু তখন তো আমি হলাম ঢাকা একটা বাসার ভিতরে, আমি তো সম্পূর্ণ কিছু জানি না, থাকতেছি যে লুকটা আমারে দিল এই লুকটা আগে আছে গিয়া পরাদা কইতে আছে ওই খালাম মারে যে পিচ্ছিরে দেখে শুনে রেখেন, ওরা আমার নাম ধরে কখনো ডাকতো না, আমার পিচ্ছি ডাকতো, পিছিয়ে দেখে শুনে রাখেন ওর মাথা পাগল হয়ে গেছে গা, আর ওর বাড়িতে বিয়ে করছে, ওর চেহানে দুনিয়াতে কেউই নেই। তা খালাম আমার কিছুই বলে না, তা খালাম মার বড় মেয়ে যেটা এটা আমার বলে তুই তো অনাথ, আমি অনাথ কি কত এতিম, আমি কেমন এতিম কম কো আমার তো মা আছে। কিন্তু তখন মনে করেন বাবার কোন টেনশন আমার মাথায় কাজ করতো না, যে বাবার প্রতি একটা মায়া মহব্বত ওই জিনিসটা আমার মাথায় নাই, আমি মনে করতাম মজে গেছে, আর আম্মা এটাই বলতো, আম্মা বলতো তোর বাপ মরে গেছে, তোর বাপ মজায় গেছে, আস্তে আস্তে মানে বাবার প্রতি যেহেতু সবই মন থেকে মুছে গেছে গা। তারপর দা কয়ে তিন গেলে তিন গেলে গা, তখন তোর মাথা পাগল হয়ে গেছে গা, তখন তুই কাঁদা যাবি, এত কষ্ট লাগলো। এরপরে মনে করেন খুব কান্নাকাটি করি দিনে ওখানে রাত্রে, কিন্তু আমাদের দিয়ে কোনো কাজ করাতে পারে না, এক কথা যেটা সবসময় কামতে ওরা দেয় খালাম্মার হাজব্যান্ড যিনি উনি বলতেছে যে এরকম কামলে তো মরেই যাবো, না খেলে না লইলে তার থেকে ওরা বাড়িতে পাদা হয়ে যায় দেখাও কি হয়েছে। তো যে লোকটা আমার দিল ওই লোকটার খবর দিল যে ওনার সাথে আমাকে দিয়ে দিল, দিয়ে দেওয়ার পরে আসলাম, আসে ওই যে খালা মাকে লাত্তি দিয়ে ঘর থেকে বাইকেরে দিল অসুস্থের সময়, ওই খালার ঘরে উঠলাম, ওটা বেলা জিজ্ঞেস করলাম যে খালা ভাইয়া কই কতর বাড়িতে বিয়ে করছে, মা কই তোর মা পাগল হয়ে গেছে, এক কথা এক উত্তর, এখন কি করবো। গেলাম ভাইয়া শ্বশুর বাড়ি, যাওয়ার পর দা তেমন একটা পাত্তা দেয় না তো আমার ভাইয়া ছিল না, ভাইয়া গেছিল বলে যে গ্রাম দেশে দেখেন জমি চাষ করে পাওয়ার টিলার বলে ওইটা চালাইতে অনেক দূরে গেছে, ভাবি ছিল তো বাবির একজনে কয় তো ননদ আছে, ভাবি কইল কি ফকিন্নি রে আবার কি আর ননদ বললে শিবার কোন মানে দাম দিব গ্যারেন মা বাসা যেটা কর ফকিন্নি রে কি আর ননদ বললে কোন এমনি পেছে ভাবে মানে ওই যে ছোটবেলা মার জন্য আমি ভিক্ষা করতে হয়েছে আমাকে সেজন্য ফুকেননি, বাবির পাত্তা দিল না, কি করবো কান্না করতে করতে ওই ছোট খালার বাড়ি গেলাম, যে খালার বাড়ি প্রথম মায় যায় উঠলো ওই খালার বাড়ি গেলাম, গিয়ে জিগেলাম যে খালা আমার আম্মা কই জানে না, জানি না আমি কি করবেন কই যান আমি তো যাওয়ার জায়গা নেই, ওরা খালু কইতেছে ঠিক আছে তুমি আমার দাঁড়িয়ে থাকো যাওয়া লাগবো না, ওরা খালুর দ্বারা থাকতেছে, তখন খালু রইল গা আপনার একটা ছেলে একটা মেয়ে হয়েছে, ওনার ছেলেটাও ফার্স্ট হয়েছে, ছেলেটা আমার থেকে মনে করেন 4-5 বছরের ছোট হবে, অনেক কিছু মানে আমি তখন এতটুকু ছেলের এতটুকু হলে কি সমানে সমানে মানে খেলা করতাম, অনেক খেলাধুলা করতাম, আসি খেলা বাড়িতে আসে থাকতেছি, কয়েকদিন থাকার পরে দেখানে খালাই কইতে আসে যে ওর বিয়ে দিয়ে দাও, আরে বিয়ে দিয়ে দাও, বিয়ে দিয়ে দিব মানে কাদের বিয়ে, কিন্তু যত দিয়ে মানে এখন যেটুকু বুঝি তখন যদি বিয়ের জিনিসটা আমি যে বুঝতামই না, বিয়ের লেগে আসে কি যতজন আসে না সবাই দুটো তিনটে করে বউ আছে
আপনার বিয়ের জন্য,
হ্যাঁ বিয়ের জন্য আসে, কিন্তু তখন আমি প্যান্ট পরি আমি কিন্তু কখনো জামা গায়ে দিই না,
ওই ওই বয়সটা
হ্যাঁ খালি গায়ে থাকি প্যান্ট পরি, ওই খালার তো ভাইয়ার আমি যেদিকে যে আমরা দুটো ভাই বোন একসাথে দিই গোসল করি খাই খেলাধুলো যা কিছুই করি একসাথে করি, তারপরে সত্যি কথা কি আসলে তো মিথ্যা কথা বলবো না কখনো সত্যি, যেটা হঠাৎ করে একদিন দুইটা লোক দেখতে আসে রাত্রে বেলা আমাকে দেখতে আসে, আসার পর একটা লোক আমাকে বলে যে তুমি একটা সুরা বলো, কি সুরা বলবো ইমানে মুখে সেল সুরাটা আছে আরবিতে ওই সুরাটা বলো, তো বললাম, বলার পরে কইতেছে কি বিয়ে হয়ে গেছে,
ওই লোক বলছে বিয়ে হয়ে গেছে,
বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, ওরা বলছে ওটা আমার মাথায় কোনো বুকে টাকা নেই, কি এর বিয়ে হয়ে গেছে কি হয়ে গেছে সেটা আমি জানি না, গেল ঘরে চলে সকালবেলা দেখি বুড়ো একটা লোক উনি মনে করেন ভেগ ভরে বাজার টাজার নিয়ে আমার খালার করে আসলো, খালা কয় জামাই এসে ওকে কার জামাই এসে।
প্রিয় শ্রোতা আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই, মাত্র 4 মিনিটের ব্রেক, অফকোর্স আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 এবিসি রেডিও এফএম 89.2 এ, আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আজকে আসমা তার জীবনের গল্প বলছে। এই আসমাকে দেখার জন্য আপনারা চলে আসতে পারেন আমাদের এবিসি রেডিওর ফ্যান পেজে, এছাড়া আসতে পারেন আমার পার্সোনাল পেজটিতেও, আমি ঠিকানা বলে দিচ্ছি www.facebook.com/hello8920, আর একবার বলছি www.facebook.com/hello8920, ওখানে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনারা হ্যালো 8920 সহ আমার যাবতীয় রেডিও অনুষ্ঠান সম্পর্কে তথ্যাবলী পাবেন এবং এখানে অংশগ্রহণও করতে পারবেন। আমরা ফিরে আসবো ঠিক 4 মিনিট পর। চার মিনিট পর আরো একবার স্বাগত জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 920 তে। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা সবাই শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আজকে এখানে জীবনের গল্প বলতে এসছে আসমা। আসমার জীবনের গল্প যে আসলে কোথায় গিয়ে দাঁড়িয়েছে এটা আসলে বলাই বাহুল্য, কিছু বলতে চাই না, তন্ময় হয়ে শুনছিলাম। আমার ধারণা লাখ লাখ মানুষ আজকে শুনছেন। সবাইকে বলছি আপনাদের প্রত্যেক বন্ধুকে যারা হ্যালো 920 ফ্যান আছেন, এই অনুষ্ঠানটিকে ভালোবাসেন, তাদের সবাইকে রিকোয়েস্ট করছি আপনারা প্লিজ সবাইকে ইনফর্ম করবেন যে আপনাদের এই অনুষ্ঠানটি এখন থেকে শুরু হয় রাত 12টায়, এবং এই অনুষ্ঠানটি শুধুমাত্র নয়, যাহা বলিব সত্য বলিব যেটা রবিবারে প্রচারিত হয় সেটাও শুরু হচ্ছে রাত 12টায়। এই দুটো অনুষ্ঠান আপনারা শুনতে পাবেন রাত 12টায়, এবং দর প্রচারিত হচ্ছে রাত 11:20, ওটা আগের টাইমে আছে। এবং হেলিট 920 সহ যাহা বলিব সত্য বলিব সহ দর সহ প্রত্যেকটি অনুষ্ঠানে আপনি যদি অংশগ্রহণ করতে চান তাহলে আপনি যে নাম্বারটিতে ফোন দেবেন, ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আরো একবার বলছি 09613892892। আমরা আবারও ফিরছি আসমার কাছে। জি আসমা, তারপর?
তারপর হলো সকালবেলা ওই লোকটা ব্যাগ নিয়ে বাজার নিয়ে আসলো।
জি
খালা বলতেছে জামাই আছে, আমার খালা কাজ জামাই আছে, কত জামাই আছে, আমি বললাম আমার জামাই লোক না, আমি তো বড় হয়েছি না, আমার বিয়ে হইলো কবে, বিয়ে হইলে আমার সাথে হলদি দেয়, মেহেন্দি দেয়, নতুন নতুন কাপড় পিন্দা, তা আমার তো কিছু করছেন না। খালা করে যে রাইতে কইছিলি না, ছোড়ো কইছিলি না, বিয়ে হয়ে গেছে, আমি কি হইব? এটা নিয়ে মনে করেন গ্রামের অনেক মানুষ দেখতে এসেছে। আমাদের গ্রামের মধ্যে একটা কাজ করতো কি জানেন ভাইয়া, কোন রকম মেয়েদের 7-8-9 বছর মানে 10 বছরের ভিতরে বিয়ে দেয় শেষ করে ফেলা। ধনী হোক আর গরিব হোক।
কি নাম ছিল আপনাদের গ্রামের?
রুস্কা।
রুস্কা?
জি, রুস্কা, কিশোরগঞ্জ জেলা,
কিশোরগঞ্জের রুস্কা। আচ্ছা,
মনে করেন এখন একটু লেখাপড়া শিক্ষিত হওয়ার
পরিবর্তন
হয়ে গেছে, মানে আগে 12 বছরের মেয়ে আপনি মনে হয় না তো খুঁজে পাইতেন, তার আগে বিয়ে দরকার শেষ, বিয়ে দিয়ে দিত। অনেক মানুষ এসে দেখতো, অনেকে করে হাসাহাসি করে করে, এখন ওনার সাথে আমরা দিয়ে দিব। উনি আনলোকে একটা সায়া আনলো, একটা ব্লাউজ আনলো, একটা শাড়ি কাপড় নিয়ে আসলো, আর কিছু আনলো না। এটা নিয়ে আসলো, আমি খালা কো আর তোর কাপড় পিন্দে দিই, আমি কাপড় পিন্দে দেবো, কাপড়ে দিতে পিন্দে দিতে খুলে, দিতে পিন্দে দিতে খুলে, এরকম করে মানে আমি প্রচন্ড হাসতেছি। আমি করলাম আমার বিয়ে হয়েছে, আমার সাজাইলো না, আমি এরকম করতেছি। আমি যখন রিস্কে নিয়ে আসছে আমার দিয়ে দিব, তখন আমি কান্দতাছি। আমি করলাম আমি তো যাবো না, আমি যাবো না, এবারে তো আমার বাসের মতো, এবারে লাগাম যেতাম কেলে গা। তাই অনেকে আবার কয় কি করলো, তোর বিয়ে কেমনে পড়াইছে, কেমনে পড়াইছে, করলাম নাকি বিয়ে হয় নাকি, অনেকে অনেক কথা কয়। যেমন হচ্ছে ছোট খালক তো বাইটা, ওর নাম হচ্ছে শরীফ, আমার শরীফ আমার লোক যাবি, কর তুই যে জায়গায় যাস আমি ওই জায়গায় যাব।
আচ্ছা,
মানে রিস্কের মধ্যে আমি উঠলাম, আমার খালক তো বাইরে উঠলো, ওই লোকটা কিন্তু উঠলো না। মানে ওই লোকটা উঠবো কি, ওই লোকটা উঠতে চাইছিল, যেটা মনে করেন আমি ভুল করছি, মুরব্বী হইলো উঠতে চাইছে, আমি না পাওয়া দিয়ে লাভ দিয়েছি।
আচ্ছা,
ওই লোকটা বুড়া লোকটা রে লাভ দিয়েছে কি জানেন, ওরা বিয়ে করতেছে কিন্তু আমার মনে মনে একটা কাজ করতেছে যে আমার নিয়ে মনে জবাই দিব। আমার এটা মানে ছোটবেলা থেকে শুনে না, ছেলে ধরা আছে বা ডাকায় থেকে শুনতাম কি, মানুষ বিয়ে করে নেয়, বিক্রি করে দেয়, কাইটে ফেলায়, এরকম করে না। আমার ওই যে মাথার মেদেন ঢুকছে, আমি মনে করছি আমার নেয়া জবাই দেবো। তারপরে উডাইলো, উডানোর পরে মনে করেন যেটা করে গ্রামের কি কাপড় দিয়ে রিস্কাটা ঢেকে দেওয়া হয়, যে কাপড় দিয়ে ঢেকে দেওয়ার পরে মানে রিস্কা তো কোন দিক দিয়ে নিয়ে গেলো, এটাই করতে পারলাম না। নিয়ে যে ওনার বাসে নামাইলো, নামানোর পরে লোকজন দাঁড়িয়েলো, দাম দিলো, দুবরা দিলো, দিয়ে টিয়া আমার নিয়ে গেল ঘরে, একটা মহিলা সম্পর্কে চাষি শাশুড়ি হয়,
আচ্ছা
উনি নিয়ে গেল, কোলে করে নিয়ে গেল, নিয়ে যায় বসালো। তাই রাত্রে বেলা ওনার ঘরেই ছিলাম, চাষি শাশুড়ির সাথে ছিলাম আমি আর আমার ভাই। পরের দিন সকালবেলা আমাদেরকে খাবার দাবার দিলো, আবার উকিল যে হইলো, উকিল হইলো কেউ জানেন, যে লোকটা বললো না বিয়ে হয়ে গেছে উনি উকিল হইল, ওনার নাম হলো সর্বতী ইসলাম।
আচ্ছা,
উনি আবার ক্ষীর রান্না করে সকালবেলা নিয়ে আসছে খাওয়ানোর জন্য, আর না ক্ষীর খাওয়াইলো যে মানে এর মুখে তোর মুখে দেয় এরকম দিল। তা আমার দেয়া ওনার মুখে খাওয়াইলো এতগুলো করে, আর ওই লোকটার হাতের থেকে কেনে আঙ্গুল দিয়া একটা ভাত তিনটা ভাগ করে আমার খাওয়াই দিল, যাকে বউ ভাত বলে। এরকম করলো সারাদিন পারে গেল, আর রাত্রের বেলা নিয়ে একটা ঘরে দিল, ঘরের মধ্যে হলো যেমন খেরের ঘর, খেরের ভেড়া, নিজে খেরের বিছনা, তার ভিতরে একটা খেতা দিল, আর মনে করেন দুটো বালিশ দিল। ওই লোকটা ঘরে ছিল না, ওই লোকটার আবার মেয়ে আছে বড়, বিয়ে হয়েছে, মেয়ের ঘরে বাচ্চা কাচ্চা আছে। ওই মেয়েটা আমাকে নিয়ে ঘরটাই দিল, দেওয়ার পর বসে রয়েছি আমি আমার খালা তো বেতে, প্রচন্ড শীত, শীতকাল লাগেন গ্রামে দেখবেন মাটির হাড়িতে তুষ দিয়ে আগুন জ্বালায়, আগুন পড়ে, আমি আমার খালা তো বই আগুন পড়াইতেছি। তারপরে ওই লোকটা ঘরে ঢুকলো, নাম হচ্ছে মতালি, ঘরে ঢুকে কিছুই করলো না, ওনার গায়ের গলার মেদে মাপলাস দিল, মাথার মেদান দেখলাম টুপি দিল, আর সোয়েটার মোয়েটার যা আছে আর কি, পিনত না, খুব মিটের ঢুকলো। দেওয়ার পর দেখো না আমি আমার খালার তবে কানাকানি করতেছি যে এখন আমরা মারবো, এখন আমরা দুজনে মাইরা ফেলাইবো, এই কথা মনে করে আমি আর এরকম মানে গলা দৌড়িয়া দুজন বসে রয়েছি। আমি কয়েকটি মরলে দুজন একসাথে মর, আবার বুদ্ধি করে যদি আমরা মারতে আয় তাহলে আমরা কি করবো? আমি কইতেছি যে আমি কামড় দিব, ওই কথা আমি লাগতে দিব, এরকম মানে দুই ভাই বোনের ভিতরে আর কি গবেষণা চলতেছে। তো ওই লোকটা গেল গিয়া শুয়ে করলো, একলা একলাই কিছু করলো না, আবার আমার কলে কি তুমি ঘুমাও, আমি কই আপনি ঘুমান গা, আমরা ঘুমাইতাম না, আমরা ঘুমালে আমরা যোগ করবে, এই কথা বললাম। তা আমরা আর ঘুমাই না, অনেকক্ষণ ডাকাডাকি করতেছে, আমরা ঘুমাই না, না ঘুমানে তো লোকটা গেলো না হাতটা ধরে টান দিল
আপনার,
মানে সে ঘুমানোর জন্য যখন হাতটা ধরে টান দিল আমার খালার তো এটা চিপে মারলো। মানে আমাদের ধারণা হলো কি জানেন, আমাদেরকে এখনই মনে জবাই দিয়ে দেবে, যখন চিকুর দিল তো ওই যে আগুন ফুয়াইতেছিলাম মাটির হাড়িটা, আমি আবার করলাম কি আমার বাম হাতটা ধরে টান দিল তো ডাইন হাতটা দিয়ে মাটির হাড়িটা নিয়ে লোকটার মাথার মধ্যে একটা বাড়ি দিলাম, দেওয়ার সাথে মাটির হাড়িটা ভাঙ্গে আগুন গুলো পোড়া পিছনে ছড়াই পড়লো, লোকটার সমস্ত গায়ে পড়ে গেল, মনে করেন লোকটা চেলাচেলি শুরু করলো, আমার খালার তো বাইরে চেলাইতেছে আমিও চেলাইতেছি, আগুন তো বুঝলেন কিরকম একটা আগুন জ্বলে গেল, খেরের মধ্যে আগুন পড়লে আর কি। আর ওই লোক এত মনে করেন মাথার মেয়েদের আগুনের জায়গায় মানে জমে রয়েছে পুরো শরীর শ্রদ্ধা, এখনো লোকটার গায়ে কিন্তু দাগ গুলো আছে। তারপরে মানে চাইলো আয়া ঘর থেকে বাইর করলো, পরে তো সবাই মানে বিচার কি করবো, বেশিরভাগ মানুষ হাসাহাসি করতে সবাই আর কি, ওরা তো মাতালি তুমি কো এটা তোমার বউ, এটা বউ ওই এখনো জানাই কি জিনিস বুঝে না, সংসার বুঝে না, আর হ্যাঁ তোমার মাথার মধ্যে আগুন ঢাইলা দিছে, এই কথাটা মানুষ শুনলো তো তোমার খারাপ করবো, এটা কি নিয়ে এলা কারে নিয়ে এলা, হ্যাঁ মনে করো তুমি জবাই দিবা কাটতে ফেলাইবা গলা কাটা মাথা কাটা, এরকম মানুষের লোকজন কয়াকি করা। রাত্রে বেলা আমার আমার খালাপ তো বাইরে নেই, ওই যে চাষি শাশুড়ি বললাম ওনার ঘরে রাখলো, তারপরে অনেক কান্নাকাটি করতেছে, তো আমি চাষি শাশুড়ি অনেক বুঝাইলো আমাকে, কলো কি যে দেখ তোর তো বিয়ে হয়েছে, আমার নাম দিয়েছে না, আর এই বুড়া বেটার তো বিয়ে হইতে পারে না, আমাকে বললো মানে সে দেখি না বিয়ে হয় কিরকম ছেলে কিরকম মেয়ে বিয়ে হয় এটা তো দেখি, ওই বুড়া বেড়ারটা আমার বিয়ে দিল কেন, আর আমার সব থেকে মাথায় কাজ করতে কি যে আমার তো হলুদ দেয় না মেহেদি দেয় না,
সুতরাং আমার বিয়ে হয় না,
হ্যাঁ আমার তো এইসব কিছু দেয় না, আর কোনো মানুষ দিয়ে যে বিয়ে আমি কবুল করি, আমি তো কবুল করি নাই, তাহলে আমার বিয়ে লেখান নাই, মানে আমি যতটুকু বুঝতাম আমার বই দিয়া। আর করে দেয় সকালবেলা খালার খালোর সবাই খবর দিল আসলো, আসার পর একটা শালিশ জমলো, জমার পরে তখন সবাই বললো যে মেয়েটাকে নিয়ে যান, ওই বড় যদি বুঝে বুঝে যদি সে আসে তাহলে আপনারা দিয়ে দেয়, আনালে নিয়ে যান, পরে নিয়ে গেলাম খালার বাড়ি থাকি। আমি খালা খালো চিন্তা ভাবনা করতে আমার খালার তবে খেলার সাথে ওর সাথে বিয়ে দিয়ে রেখে দেবো, এখন আমি আর ওই মিললাম আমরা দুজনে কই কি আমাকে দুজনে বিয়ে দিলে ভালোই দিব।
ওকে বুঝুন অবস্থা, মানে আসলে ওরা ওদেরকে নিয়ে হাসাহাসি করবেন নাকি যাদের আসলে বড় ছিল তাদেরকে নিয়ে হাসাহাসি করবো, আমি বুঝতে পারছি না। ওকে
তারপরে আমি কই শরীফ কয়েকে কল হয় ভালো হইব, আমি আর তুই সারাদিন খেলবো তাহলে আমরা কেউ বকা দিতে পারবো না, আমি কল হয় এটাই ভালো হইব তাহলে আমার কেউ বাদ যাওন লাগবো না, কামও করুন লাগবো না, দুজন একসাথে থাকবো, মানে এতে আমরা ভাই বোন দুজনই খুশি।
আচ্ছা
বিয়েটা কি সেটা মাতে না ঢুকলে আমরা খুশি, এরকম মনে করেন তো অনেক গ্রামের মানুষ এক প্রকারে মানে খুব চিপতে গেল যে দুই দিন হলো না মেয়েদের একটা বুড়া বেটার কাছে বিয়ে দিলা, যে বেটার মাথার মধ্যে আগুন দেয়া দেয়া করলো, আর আজকে এই কোলার লাগে বিয়ে দিবা, কোলা এখনো পুকুরে যায় কাপড় খুলে গোসল করে, মাইয়া এখনো রীতি মতন জামা দা গায়ে দেয় না, এদিকে কি শুরু করছে তোমরা গ্রামের ভিতরে, তোমরা কি আরো মানুষের নষ্ট করবা নাকি? যেমন চেয়ারম্যান মেম্বার আছে না, ওনাদের কানে কথাটা গেল, ওনারা খুব চেঁচাচেঁচি করলো, তা আল্লাহ রহমত আমার আম্মা কিভাবে জানি মাথা ঠিক হয়ে গেল, গা ঠিক হয়ে যাওয়ার পরে গেল আমার ভাইয়ের কাছে গিয়ে শুনলো আমি আইসি আমি খালার বাড়িতে খালো আমার বিয়ে দিছে, শুনে তো মায়ের দৌড়ে এলো শুধু খালার বাড়ি, আয়া দেহে মনে করেন এই জায়গায় বিরাট বড় জানতাম, পরে মায় কয় দেশে থাকবে না দেশ ছেড়ে দেবো, তারপরে ভাই তো বুঝেন নিজের মতে নিজে চলে গেল, এখন আমি আর মা একা, পরে মা আমার লগে নিয়া সেই সিলেট চলে গেল, সিলেট বলতে ইয়াতে গেছে আপনার ওই শাহজালাল মাজারে গেছে, মায় বলতেছে যে ওই জায়গায় যাই যাই একটু নামাজ পড়ি দেহ জীবনে কোনো কিছু হয় কিনা, গেল ওই জায়গায় যাওয়ার পরে মনে করেন সারা রাত মাজারে মায় নামাজ কালাম পড়লো কান্নাকাটি করলো, তো জায়গায় আমাদের দেশে মানুষ আছে ওই জায়গায়, ওরা বললো যে এখানে থেকে কাস্টম করেন না মেয়েরা একটা বাসা দিয়ে দেন না, পরে ওখানে 500 টাকার একটা বাড়ি নিল বাসা নিল, সেটা জায়গার নাম হলো আপনার কাজল শাহ মেজমা ডাক্তার উসমানী মেডিকেলে বড় ওনার বাসাতে বাসা ভাড়া নিল, নেওয়ার পরে আসি মায় কাজ করতো দুটা তিনটা বাসে কাজ করতো আপনার, এক কাজ করলে 50 টাকা করে দিত দিত, আর এক পট করে চাউল দিত, মার এক বেলা খাওয়াই তো, বা এরকম ভাবে মনে করেন চলতেছে মাস দুই মাস হয়েছে আসে। তারপরে পাশের রুমের একটা মহিলা স্বামী স্ত্রীর, তারা আমার মায়েরা কইতেছে যে আন্টি এই জায়গা থেকে কষ্ট করার দরকার নেই, ঢাকায় যান, ঢাকায় গেলে আপনাদের কোনো অভাব থাকবে না, কোনো কষ্ট থাকবে না, ঢাকা সরকার করলে অনেক টাকা পাওয়া যায়। অনেকেই মনে করেন পড়া নিয়ে শুরু করছে। তারপরে কইতেছে আর নাহলে আপনার মেয়ে দারে বিয়ে দিয়ে দেন ঢাকা শহর। মায়ের কর না আর এখন বিয়ে দেব না, ওই জামাই টামে চিনে না, আরে বিয়ে দিলে আর ওই ওগো বিয়ে দেবো না, বাসায় দেবো। তারপর হারা কথা এলে চলেন আমার সাথে, নিয়ে যাই বাসা দেখে আসেন, পছন্দ হলে মেয়েটারে দিয়ে দেবেন, ওরা লেখাপড়া শিখাইব, মেয়েটা ভালো থাকবো। তখন মায়ের রাজি হয়ে গেল, ওদের কথা রাজি হইয়া আসলাম ওনাদের সাথে, স্বামী স্ত্রীর সাথে। ওনাদের সাথে দুটো ছেলে ছিল, একটা ছেলে হলো আপনার সাড়ে চার বছর বয়স হবে, আর একটা ছেলে হলো কুলে দুধ খায় টুকটাক খাতে পারে এরকম। ওনাদের সাথে আসলাম, আসার পরে মানে ওই লোকটা বউ যে রিস্কায় বসলো সেই রিস্কায় আমাকে বসালো, আর ওই লোকটা যে জায়গায় বসলো সে জায়গায় মাকে বসালো, আমাদেরকে ভাগে ভাগে দিল, একসাথে দিল না দিয়া। তারপরে মনে করেন আপনার ওই যে কদমতলি বাস স্ট্যান্ড সিলেট ওই জায়গায় আসলাম, আসার পরে বাসে উঠলো, ওইটা সারা রাত্রে আইসে তেজগাঁও নাকি বলে সে জায়গায় নামলো, নামে এখান থেকে একটার পর একটা একটার পর একটা সিএনজি বাস এসে টকবক করে মনে করেন আপনি যা পৌঁছাইলো কই মগ বাজার, মগবাজার পৌঁছানোর পরে ঢাকা মগবাজার, মানে আমি নাম গুলি আর কি টোটাল মনে রাখছি যে ওখানে যাইলো যে একটা বোর্ডিং বলে, মানে এখন জিনিসটা বোর্ডিং বুঝি আর কি, আগে তো বুঝি নাকি। পরে ওখানে গিয়ে ভাড়া নিল, ওইলো আপনার পাঁচ ছয় তলার মতন, এতটুকু ভাড়া নিল। নার পর উনি কইল যে চলেন এ জায়গায় যায় কিছু খাওয়া দাওয়া করি, আত্মুক দই দিয়ে তারপরে আপনাদেরকে নিয়ে যাবো। তারপর ওখানে গেলাম, তারপরে মনে করেন যে ঘরের ভিতরে নিলো নিয়ে রাখলো, তখন মাকে বলতেছে যে নানটি আপনি কি খাবেন, মাকে জিজ্ঞেস করলো, তখন মা কয় যে আমার চা আর পান দিলেই হবে। ওই লোকটা চা পান পরোটা ভাজি নিয়ে আসলো, ওই লোকটা কি করতো ভাইয়া, ঘর থেকে বের হলে আমাদেরকে বাহির ডাটকে রেখে যেত, ওনার বউ ছিল বাচ্চা দুটো ছিল, মানে আমরা যে ঘর থেকে বাইর হবে একটা কিছু, এই যে আপনার এই রুমটা যেরকম ঠিক সেরকম রুমটা, বাইরে কিছু দেখা যাবে না এরকম একটা রুমের ভিতরে। তা আমার খাইতে কইতে একটা কাজ হলো যে আমি বাথরুমে তখন হাত মুখ ধুতে গেছি, তখন দেখি কি জানেন দেয়ালের মধ্যে আপনার রক্ত দিয়ে লেখা, মানে কি লেখা আমি তো পড়া জানি না, বুঝতে তো পারে যে মানুষের নাম বা একটা কিছু লেখা আর হাত কাটা রক্ত এরকম আছে, বা চাদরটা যে চাদরটার মধ্যে আপনার রক্তের ছাপ
ওই রুমের মধ্যে,
রুমের মধ্যে। তখন আমার ভিতরে একটা ভয় কাজ করছে, আমার মনে হচ্ছে এটা মানে মানুষ কাটার ঘর, মানুষ কাটে ছোটবেলা থেকে ওই জিনিসটা, মানে আমার মা আছে ওই বাড়ি রুমেই আছে, মা আবার করলো কি চা খেলো পান খেলো মা খায় ঘুমাই গেল, প্রচন্ড ঘুম, এটা আমার অনেক জোর করতেছে খাওয়ার জন্য, আমি ওই যে জিনিসগুলো দেখছি না আমি খাই না, আমি খাওয়া মনে হয় আমার কথা ঘুমাও, আমি কই না ঘুমাবো না, এত জোরাজোরি করতেছে ঘুমানোর জন্য। আবার কি করলো মনে মনে চিন্তা করলাম যে আচ্ছা ঘুমাই দেখি কি হয়, মার পাশে শুইলাম যে এরকম তো উলনা, এই উলনা আমি আবার করলাম জানেন সোজা শুয়ে উলনাটা নাক মুখ ঢেকে দিলাম, তারপর যে দেখলে দেখেন আপনি দেখবেন আমি কিন্তু আপনাকে দেখতে পারবো, আপনি কি
করছেন
সেরকম ভাবে শুয়ে থাকলাম। শুয়ে দেখার পরে লোকটা বাইর হইলো, বাইর হওয়ার পরে দেখলাম ঢুকলো লোক, একটা লোক ঢুকলো, এ মুদা মানে তার সমস্ত শরীরে সৈন্য ছাড়া কিছুই নাই, আপনার হাত গলা যা বলে আর কি ব্রেসলাইট এসব এরকম একটা বিটকেস নিয়ে আসলো
রুমের মধ্যে,
রুমের মধ্যে আমি শোয়া অবস্থা। যে লোকটা আমাকে নিয়েছে লোকটা কিন্তু আমার সম্পূর্ণ নাম জানতো না, আমার নাম যে আসমা উনি এটা জানতো না, উনি ওখানে লিস্টে লেখাইছে আমার নাম রাবিয়া, মানে বোর্ডিং এ লেখাইছে রাবিয়া। যখন ওই লোকটা আসলো তখন বলতেছে যে রাবিয়া এটা তো নিয়ে এসে আপনার সাথে যে কন্ট্যাক্ট হয়েছিল ওকে তো নিয়ে এসে, এই কথাটা শোনার পরে মানে আমি আর স্টিলের মধ্যে শক্ত হয়ে গেলাম
যে আসলে
মা ঘুমে শক্ত হয়ে গেলাম যে শুনতে হবে তো কি হইতেছে। তারপর কইতেছে যে ওই লোকটা বলতেছে তোমাকে তো 30,000 টাকা দেওয়া হয়েছে, অটো চেহারাই দেখলাম না মালটা কিরকম,
এই কথাগুলো বলছিস
হ্যাঁ মালটা কিরকম সেটা না দেখলে তো টাকা বাকি টাকাটা দেওয়া যাবে না এরকম বলতেছে। তখন মালদা বলতে তো সেরকম একটা সেন্টিমেন্ট কাজ করতো না, তা আমি মনে করতাম যে হয়তো বা কোনো সেই হবে আর কি এরকম। পরে ওই লোকটা আমার প্রচন্ড ডাকতেছে রাবিয়া 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 অনেক ডাকাডাকি করতেছে ডাকতেছে, আমি মনে করতাম লড়ি নাই এক কথা সেটা না লড়ার পরে দা, তখন অন্যদের মধ্যে কথা ফাইনাল হয়ে গেল গা 1,00,000 টাকা দিবে, 1,00,000 টাকা দিবে আমারে দিয়া দেবো। তারপর উনি বলতেছে যে ওতে মিথ্যা কথা তো নিয়ে আসি, কাজ দেওয়ার কথা বলে তো আপনি কাজ দেওয়ার কথা বলে এখান থেকে নিয়ে যেতে হবে। এই কথাটা শোনার পরে মনে করেন আমি লাভ দিয়ে উঠে বসলাম, উঠতে বসে মারে ধাক্কা দিলাম একটু জোরে, মা উঠে না। তারপর যে লোকটা বিকেশটা নিয়ে গেল ওনাকে দুইটা পায়ে ধরিয়া আমি জিজ্ঞাসা যে আব্বা আপনি কেমন আছেন? তা আমি মনে করছি যে বাবা ডাকলে হয়তো একটা বাচ্চার প্রতি মনে কারো মায়া হবে। তো মনে বললো যে তুমি কে, তুমি আমার বাবা ডাকো কেন? আমি বলেন আমার তো বাবা নাই, তা আপনার তো আমার বাবার মতন, আপনাদের সব কথা আমি শুনছি, আমার মায়ের আপনাদের কি লাভ? আমার তো কেউই নেই, আমার কে লেগে মারবে? অনেক কান্নাকাটি করি কিন্তু আমার কান্নাকাটি কোনো লাভ হয় না। লোকটা বের হয়ে চলে যায়, বিকেশটা ওনার হাতে দিয়ে উনি চলে যান। উনি বলে যে নিচে গাড়ি আসবে, গাড়ি আসলে উড়ে দেবেন। যখন বের হয়ে গেল এখন আমি কি করবো, মা তো ঘুমায়। তারপর মারে ধাক্কাইতে ধাক্কাইতে মা উঠে না, লাস্টে মার হাতে আমি কামড় দিলাম, আমি জোরে কামড় দিলাম। তখন মা উঠলো, কি হয়েছে বুঝেন তো আতঙ্কে, তো মানে কি হয়েছে লাগে থাকবো, মা আমরা মাইরা ফেলা ধর আমরা বেচা দিছে, মানে মা তো মানে এরকম ভিমা আমি তো মরে যাবো, ওনার দুটা ছেলেকে আমি বাঁচতে দিব না, কারণ আমি মরে গেলে আমার মার যতটুকু কষ্ট লাগবে তার ছেলে মরে গেলে তার এতটুকু কষ্ট লাগবে। আমার মাথায় ঢুকছে। ঢুকার পরে যে বললাম না আপনার সাড়ে চার বছরের বাচ্চাটা আপনার নিচে ধারণা ছিল, ছোট বাচ্চাটা বসা ছিল, স্বামী স্ত্রীর মেয়েদের কথা কাটাকাটি হইতেছে টাকা পয়সা ভাগাভাগি নিয়ে। আমি মানে দিশা না পাইয়া ধারণ অবস্থা যে ছেলেটারে মনে করেন এরকম ভাবে ধারণ অবস্থায় এত জোরে একটা লাত্তি দিছি যে হয়তো আল্লাহ মানে মাফ করবো না। লাত্তি খেয়া বাচ্চাটা যে মনে করেন আপনার দেয়ালের সাথে বাড়ি খেয়েছে, দেয়ালের সাথে বাড়ি খাওয়ার পরে মা বাবা যে বাচ্চাটারে ধরছে, ধরার পর যে বসা ছিল যে বাচ্চাটা, এই বাচ্চাটারও মনে করেন এরকম ভাবে দুইটা তিনটা থাপ্পড় দিছি, প্রচন্ড জোরে জোরে দিছি। মানে আমার ইচ্ছে হলো কি জানেন, আমি ওদেরকে মাইরেই ফেলাবো, রাখবো না, আমার সেরকম একটা এরকমের মধ্যে বুঝে নিতে একটা ধস্তাধস্তি শুরু হয়ে গেল। ওই লোকটার বউ হ্যাঁ সিটকারিটা খুলে দিল, সিটকারি অনেক উপরে আমি হাতে পাই না, সিটকারিটা খুলে দেখো তুমি চলে যাও, আমার বাচ্চা মারা লাগবে না। তখন মারে টাইনা নিয়ে সিঁড়ি দিয়া মনে করেন প্রচন্ড জোরে নামতেছি, তা আল্লাহর কি রহমত, নাইমা দেখে কি ভাই একটা সিএনজি ধারানো, সিএনজি নামা দেখে বলতেছে যে তাড়াতাড়ি উঠেন, ভালো কি মন্দ কিছুই ভাবলাম না। মা মেয়ে দুজন সিএনজিতে উঠে বসে পড়লাম, সিএনজিতে মনে করেন আপনার আধা ঘন্টা এক ঘন্টার মতো টানলো, টাইনা এসে তারপরে বলতেছে মারে যে খালাম মা আপনারা যাইবেন কই, এখন বলেন, এখন আপনারা নিরাপদ জায়গায় আছেন। তারপরে দা মার কানে জানে না, তা আমি ওই যে ছোটবেলা আপনার মিরপুরে থাকতাম, আমি কথা মানে মিরপুর নিয়ে যান, মিরপুর নিয়ে গেলে হবে, আমার দাঁড়ানো যে পাশে থাকতাম, এই জায়গায় এলে এই জায়গায় দেশের মানুষ আছে এই জায়গায় তো একটা আশ্রয় হয়ে যাবো আমার। তারপরে লোকটা নিয়ে আসলো, আইসা এখানে নামাই দিল, তখন আমাদের মামের কাছে আপনার 200 টাকা ছিল, 200 টাকা ছিল, সিএনজিওলা বললাম ভাইয়া ভাড়া কত, সিএনজিওলা ভাড়া নিল না চলে গেল, বললাম আপনাদেরকে এত বিপদের থেকে বাঁচাই দিছে আপনারা জীবন পর আমরা দোয়া করে চলে গেল। দেশের মানুষ যারা তাদের কাছে গেলাম থাকতেছি, একটা ঘর ভাড়া নিলাম 300 টাকা দিয়া, নিয়ে আসি চলতেছি, এখন ভাইয়া চলবো কিভাবে, পেটে তো দেওয়া লাগবে, ঘর যে ভাড়া নিলাম এটা তো করা লাগবে, কি করবো দিশে পেলাম না। পরে মা আমার একটা ঘরমেছে ঢোকাই দিল 700 টাকা বেতন, একবার দায় করলাম ভাল লাগে না, আর মায়ে কত তাহলে কি করবে, কেমনে চলবে, কি আসে বিষয়। তো মা ওই যে রাস্তায় দেখে গিয়ে মানুষের পিঠা বিক্রি করে, আর মায়ে কথা আমরা পিঠা বানাই, তারপরে রাস্তার মধ্যে পিঠার একটা দোকান দিলাম, এভাবে 5-6 দিন চললো পরে দা যে জায়গায় পিঠা বানাইতাম সে জায়গায় হইলো শিয়ানপাড়া, একটা বাসে গ্যারেজ আছে, গ্যারেজের সামনে মানে আমরা দোকানদারি করতেছিল আপনার 15-20 দিন হয়েছে, পিঠা তো অনেকেই খায়। তারপরে মনে করেন ওই যে ওই হেল্পারটা ঘটক নিয়ে আসলো,
কোন হেল্পার এটা,
নাম হয়েছে আফজাল।
কি হেল্পারি করতো উনি?
বাসে
আসার
পরে মানে ঝাঁকে নিয়ে আসলো, সেই পছন্দ করলো, সে করতেছে যে ওর সাথে বিয়ে দেওয়া যাবে না, মানে এই জিনিসটা আমি আমার মা আমরা কেউ জানি নাই, আমরা কেউ জানি না, আমরা মনে করেন পিঠা বিক্রি করার দরকার, আমরা পিঠাই বিক্রি করি, মোটামুটি আমাদের ভালোই চলে, কোনো সমস্যা হয় না। আর একদিন আমরা মনে করেন তখন কি ওইসে কি জানেন, এই যে রাস্তাতে হলো ই নামাই দিল না, ডিবি নামাই দিল না রাস্তায়, তখন একদিন আর আমরা বসি না, মানে মা অসুস্থ ছিল তো, পিঠা নিয়ে বসা হয়নি, আমরা ঘরেই ছিলাম, যে লোকটা পছন্দ করলো উনি আইসা দেখে আমাদের পিড়ার দোকান নাই, ওনার নাম হয়েছে খুকন। উনি হলো বাসের ড্রাইভার, উনি আইসা দেখলো আমরা নাই, না দেখলাম জিজ্ঞাসা করে আমাদের পিড়া বানাওয়াদের বাসা কোনটা, জিজ্ঞাসা করতে 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 আমাদের বাসায় গেছে তখন রাত 11টা বাজে। আমি আমার মা আমরা দুজনে খাইয়া দেয়া ঘুমে গেছি, তালা দিয়ে আমাদের ঘরে এখনো আমরা ঘুমাই থাকি, ওই যে খুকন সে আমাদের বাসায় যায়, যায় দেখে দরজা আটকানো সবকিছু, তালা তোলা মারা, আমি আসা পরে আসার সময় মানে আমাদের গেটে তালা দিয়ে দেয়, তিন সেট বস্তির বাড়ি ছিল, তারপরে মনে করেন আপনি গেটে তালা দিয়ে দেয় তালা দেওয়া মানে গেট তালা দেওয়া, আসবে কিভাবে? সে করলো কি গেটের উপরে দেয়া, যাকে বলো ওয়াল টপ পানি, সেভাবে নাইমা আসলো, তখন ওকে ডিবি পুলিশে ধরলো। হ্যাঁ, খুকনকে ডিবি পুলিশে ধরলো, ধরিয়া তো বলতেছে যে আপনি কই গেছিলেন, আপনি চুন্না ডাকাত, এত রাত্রে আপনি ওয়াল টপ করে বের হলেন কেন বাড়ির থেকে? ওই নিজেকে বাঁচানোর জন্য মিথ্যে কথা বললো। ওই বললো যে আমি তো এবার সেই থাকি, আমার শাশুড়ি আর আমার ওয়াইফ আমাকে ঘর থেকে বাইর করে দিছে ঝগড়া লাইকা। ডিবি পুলিশ মনে করলো যে স্বামী স্ত্রীর ঝগড়া রেখে স্বামীকে বাইর করে দিছে, এটা তো ঠিক না, যাওয়ার দরকার। যখন ডিবি পুলিশ মনে করেন গেটের মধ্যে নক করলো, তখন গেট দারোয়ান খুলে দিল, দেওয়ার পরে দেওয়ার কি গেল গিয়ে মানে ওই ডিবি পুলিশ আমাদের দরজার মধ্যে মানে বাইরে দিছে, রাইফেল বললো না ওটা দিয়ে বাইরে নিয়ে পরে, তখন মা বললো কে বললো আমরা আইনের লোক, তখন তো বুঝেনি তো মানে একটা ভয় আমাদের, এখানে পুলিশ আসবে কেন, আমরা কি করছি, কিছু তো করি না। পরে বাইরে এলো মা, এই যে খুকন সে কোনো কথাবার্তা নেই সুজা যে আমাদের রুমে ঢুকলো, দুইকে বলতেছে এটা আমার ওয়াইফ ওইটা আমার শাশুড়ি, এক কথা খেললা বলতে। মা মনে করেন এরকম কি কয়, আর আমি তো শুয়েছিলাম, শুয়ার থেকে বসলাম, বসে এরকম তাই রইলাম, ঘটনাটা কি কিছু তো বুঝতে পারতেছি না। আর মা মেয়ের মধ্যে মনে করেন শরীর এত কাঁপানো দিল মানে বলার মতন না। তারপর ডিবি পুলিশে আমাকে বললো মা এদিকে আসো, বয়স্ক লোকটা ছিল, গেলাম, যাওয়ার পর মাথায় হাত দিয়ে বললো মা দেখো তুমি তো অনেক ছোট বুঝো না, তোমার স্বামীকে ঝগড়া করে বাইর করে দিলা, যদি এখন আমরা ধরে নিয়ে যেতাম তখন কি করতাম, এরকম কোনোদিন করো না। মারে বললো আন্টি ওকে করেন না, সান্ত্বনা দিয়ে বুঝিয়ে রাখেন, ওনারে চলে গেল, বস্তির মানুষ তো বুঝেন সব একচুট হয়ে গেল। কাহিনীটা কি ঘটলো, কি খেলা আপনি মেয়ে কবে বিয়ে দিলেন, আমরা তো করলাম না, মা কো আরে আমি তো মেয়ে বিয়ে দিলাম না, এই পোলা করতে গেছে কি আসে কি বিষয়টা তো জানি না।
এই কারণেই হয়তো আমরা সবসময় বলি যে লাইফ ইজ মোর দ্যান ড্রামা, আমরা সিনেমাতে যা দেখি নাটকে যা দেখি তার চেয়ে অনেক বেশি নাটকীয়। বলুন তারপর।
তারপর মনে করেন যে আমার আম্মা জিজ্ঞাসা করলো যে আচ্ছা বাবা তোমার নাম কি ঠিকানা কি আমরা জানি না, পিড়া বিক্রি করে পিড়া কিনা খাও এটুকুই তোমার সাথে আমাদের পরিচয়, তার বেশি কিছু না, তো তুমি বাবা এখন মিথ্যা কথা বলে আমার মেয়েকে তোমার কোনো বকাবাজি করছে কোনোদিন বা কোনো কিছু করছে? তখন উনি মারে পাও ধরে কইলো যে না খালাম মা আমি নিজেরা বাঁচানোর জন্য আমি মিথ্যা কথা কইছি, এটা তো মনে করেন সবাই শুনলো। পরে মায়ে কইতেছে তুমি নিজেরা বাঁচাইলা কিন্তু আমার মেয়ের জীবনটা তো এইভাবে মনে করো সবাই আঙ্গুল তুললে করবো যে রাত্রের বেলা একটা বেড অগ গড়েছিল, এরকম করবে না লোকজন? পরে হ্যাঁ সরাসরি বললো যে না আমি ওকে বিয়ে করব। তখন মায়ে বললো যে বিয়ে করা দাও তো ছেলে খেলা না, তুমি যদি বিয়ে করতে হয় তোমার গার্জিয়ান আসো, সারা রাত এরকম মনে করেন গল্প টল্প করলো নাম ঠিকানা পরিচয় ওরকম জানাশোনা করতে করতে মানে রাত শেষ হয়ে গেল, সকাল হয়ে গেল লোকটে চলে গেল, খুকুন চলে গেল। পরের দিন আবার চাল কিনতে নারকেল কিনতে দশটার বাজারে গেলাম, এই সময় ওই যে খুকুনের মাকে নিয়ে আসলো, আসার পরে আমি ঘরে নাই আমি বাজারে, মা কইতেছে যে মা যেহেতু বিয়ের কথা উঠছে আর গার্জিয়ান যেহেতু আসছে তাকে তো বসতে দিতেই হবে, তারপরে খাওয়া দাওয়া হইলো, এদিকটা মানে মার সাথে আর খুকনের মার সাথে তাদের সাথে কথা সবকিছু আর কি ঠিক হয়ে গেল, এখানে তো মনে করেন আমার টানে নাই আর আমার সেটা শোনারও কোনো ই ছিল না। এক সপ্তাহ পরে আপনার বিয়ের ডেট ফেলাইলো,
আপনাদের
জি বিয়ে হবে, ওনারা আমাদের কাছ থেকে কিছু নেবে না, ওনারা কিছু নিবেও না দিবেও না।
প্রিয় শ্রোতা আমরা আরেকটা বিরতি নিতে চাই জায়গাটিতে, আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 এবিসি রেডিও এফএম 89.2 এ, আমি আরজি কিবলিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন আপনাদের জীবনের গল্প বলার প্ল্যাটফর্মের অনুষ্ঠান। এখানে যদি জীবনের গল্প বলার জন্য আপনি আসতে চান সেক্ষেত্রে প্লিজ আমাদেরকে ফোন করবেন, আমাদের ফোন নাম্বারটা নিশ্চয়ই আপনাদের জানা আছে, তারপরেও বলছি 09613 8928 92, আমি আরো একবার বলছি 09613 8928928922। এছাড়া যারা ফেসবুকের মাধ্যমে স্টোরি সংক্ষিপ্ত করে লিখে আমার সঙ্গে যোগাযোগ করতে চান, সরাসরি আমার সঙ্গে কথা বলতে চান, তারা চলে আসতে পারেন আমার পার্সোনাল ফ্যান পেজটিতেও। আমি ঠিকানা বলে দিচ্ছি www.facebook.com/hello8920। আরো একবার বলছি www.facebook.com/hello8920। ওখানে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা মেম্বার হয়ে যাবেন। হ্যালো 8920 এমন একটি জীবনের গল্প বলার প্ল্যাটফর্ম সমাজের প্রতিটি মানুষেরই, বর্ণ ধর্ম জাতি কিংবা অর্থনৈতিক শ্রেণী বিভাজন যাই বলি না কেন, একেবারে নির্বিশেষে সবার জন্য গল্প বলার প্ল্যাটফর্ম। প্রত্যেকটি জীবনের গল্পই আমাদেরকে অন্যরকম একটা অনুভূতি যোগায়, এবং সেই অনুভূতির জায়গা থেকে আপনি যদি মনে করেন যে আপনার জীবনের গল্প বলার জন্য আপনি এখানে আসতে চান, প্লিজ আমাদেরকে নক করবেন। আবারও বলছি ফোন নাম্বারটি 09613892892। ফিরছি ঠিক রাত একটায়। সময় রাত একটা, প্রিয় শ্রোতা আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 এবিসি রেডিও এফএম 89.2 এ। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আজকে আসমা তার জীবনের গল্প বলছে। আসমার কাছে আমি আবারও ফিরতে চাই, এবং ওকে দেখার জন্য আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradioFM89.2। এছাড়া চলে আসতে পারেন আমার ফ্যান পেজটিতেও www.facebook.com/hello8920। আরো একবার বলছি www.facebook.com/hello8920। পেস্টিতে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আমার যাবতীয় অনুষ্ঠান সম্পর্কে আপনি তথ্যাবলী পাবেন, এবং অনুষ্ঠানের ইনবক্সে আপনি এই পেজের ইনবক্সে আপনার স্টুডিও লিখে পাঠাতে পারেন, সেখানে আপনার সেল নাম্বার দিয়ে দিলে আপনার সঙ্গে আমি যোগাযোগ করব। হ্যাঁ আসলে আপনি যেখানটাতে ছিলেন, আপনি বলছিলেন যে
বিয়ে
ঠিক হয়ে গেল, কিছু দেবেও না কিছু নেবেও না, যৌতুকবিহীন বিয়ে যেটাকে বলে।
কিছু দেবে না কিছু নেবেও না। আমার আম্মার খুকনের মা দুজন কথা শেষ করলো, এক সপ্তাহ পরে বিয়ে হবে। তবে বিয়ে তো হয়ে গেল, আসলাম। আসার পর দেখো না বলতেছে যে আলাদা রুম নেওয়ার লাগবে। এখন আমরা তো থাকি মনে করেন তিন চার বস্তি, সেরকম এনে বেশি তেলে পানি ওঠে। তাই যার সাথে বিয়ে হলো আমার স্বামী, সে যে একটা ভালো পরিবেশে আর কি বাসা নিল, 3000 টাকার মধ্যে নিয়ে সবকিছু পাওয়া যেত নিল। তো আজকে মোটামুটি ভালো ভালো থাকতে কি একটা কথা মনে করেন, উনি এতই মোটা স্বাস্থ্য লম্বা ছিল, ওনার চোখের দিকে তাকিয়ে আমি কথা বলতে পারতাম না। তা ভয় কাজ করতো আমার ভিতরে, যদি দেখতাম উনি আসতেছে আমি মনে করেন ঘর থেকে বেরিয়ে যেতাম।
ভয়
এরকম মানে স্বামীর যে একটা জিনিসটা আছে না, ওটা আমার ই থাকতো না। কে একটা মায়া আস্তে আস্তে একটু মায়া লাগতো, ওনার কাছে তেমন তো যাইতাম না। এরকম মনে করেন 10-15 দিন পারাই গেল। যাওয়ার পরে যে তখন আম্মার সাথে আমার স্বামী বলে যে মা হয়তো আমার সাথে কথা কয় না। মায় কে দেখো হ্যাঁ ছোটর থেকে অনেক ই করে জলদাপ বড় হয়েছে, তার ভিতরে ভয়টা বেশি। তাই অনেক সময় নাটক টিভি দেখতাম, দেখতাম না যে একজন একজনের মাইরে ফেলা এটা করে হেটা করে। আমার মাতার ভিতরে না আসলে কি ভাইয়া ওই জিনিসটা কাজ করতো সবসময়, তা এরকম মিশতাম না। তো কয়েকটা মাতার ঘুরাই নিয়ে আসি, ঘুরাইতে নিয়ে যাবে আমি তো একলা জানো না। তাই আমরা যে জায়গায় থাকতাম বস্তিটাতে ভাড়া, ওইখানে আবার অনেক মেয়েদের সাথে তো মনে করেন চলাফেরা করতামই করতাম, ভালোই একটা মিল ছিল। রুমা নামের একটা মেয়ে ছিল, তাই আমার সমবয়সী হবে। আমি কই রুমারে ছাড়া যাবো না, পরে কত নাও রুমারে নাও নিলাম। রিক্সা দিয়ে ফার্স্ট গেল আমাকে নিয়ে চিড়িয়াখানায়, যা যা দেখা না দেখালো। এরকম মনে করেন একদিন দুদিন করে ঘুরাইতে নিয়ে যা, 3 দিন মেয়েটাকে নিয়ে গেলো, 4 দিনের দিন আর মেয়েটাকে নিল না। মানে আস্তে আস্তে তার প্রতি যে একটা মায়া মহব্বত সেই জিনিসটা সে আমাকে আস্তে আস্তে বুঝালো। তারপরে থেকে মনে করেন মোটামুটি সংসার হইতেছে চলতেছি। তো ওই মাসটাতে নাকি ওই যে আমার বড় ছেলেটা পেড়ে হয়ে গেল,
ওই মাসে
বাচ্চাটা পেড়ে।
মনে আছে আপনার যখন বিয়ে বয়স?
হ্যাঁ বিয়ে হয়েছে আমার, মনে আছে যে এটা মনে করেন আপনার 2003 সালে ফেব্রুয়ারি মাসের 4 তারিখ শুরুতে কাশি ঠান্ডা এই সেই মাথা ঘুরে বমি হয় অনেক কিছু হয়। তো এটা নিয়ে অনেক অসুস্থতার মধ্যে থাকি আর কি আমি। পরে আমার আমার স্বামী নিয়ে যায় রাড্ডায়, রাড্ডায় নিয়ে যাওয়ার পরে রাড্ডায় ওনারা চেক আপ করে দেখে বিকেল পরে রিপোর্ট দিয়ে বলা যে ওনার তো বাচ্চা পেটে। ডাক্তার বললো যে এত ছোট একটা মেয়ে আর বাচ্চা হবে, নিজেরা সামলাবে না বাচ্চাটা সামলাবে, তার থেকে বাচ্চাটা আপনারা নষ্ট করে ফেলেন। তা আমার স্বামী বললো যে না বাচ্চা নষ্ট করা যাবে না, বাচ্চার জন্য যা কিছু করতে আমি সবকিছু করবো, বাচ্চা নষ্ট করা যাবে না। তা ভালোই চলতেছে, কোনো গ্যাঞ্জাম নাই, খটকা নাই, কিছু নাই। তো বাচ্চাটা মনে করেন আমার পেটে হয়তো বা 2-3 মাস হবে আছে। তা আমার স্বামী হঠাৎ করে একদিন বলে মারা যে মা ভাড়াতে গাড়ি চালাই, সব টাকা তো মালিকই নিয়ে যায়, আমি আর কয় টাকা পাই? একটা গাড়ি নিজের কিনতে পারলে ভালো হইতো, কিছু টাকা হইলে ভালো হইতো। তখন মা মানে আমার মাথায় ঢুকাই দিল যে তোর বাপে তো তোর ফালাই পেয়ে গেছে, কই পরে মরছে না মরছে ঠিক নেই, তোর বাপের ভিতরে সম্পত্তি। সম্প্রীতিকার নাম না আমার লাগে চল। পরে গেলাম দেশে, যাওয়ার পরে ভাইয়ার সাথে দেখা হলো, ভাইয়াকে মা বললো ভাইয়া যাবে না, ভাইয়া ভাইয়া শ্বশুর বাড়ি থাকে করতাম যাবে না। পরে মা আমাকে নিয়ে গেল, যেটুকু বুঝানো বুঝাইলো বুঝে কাছার বাড়ি নিয়ে গেলো। নিয়ে যাওয়ার পরে কাছারা সবাই দেখলো, ওই করলো, দেখার পরে দৌড়া করলো ঠিক আছে। তারপরে তারা রাজি হয়ে গেল, রাজি হয়ে কিছু অংশ জমিন দিল। তারপর জমিটুক 3.5 লক্ষ টাকা বিক্রি করলো,
মানে 3.5 লক্ষ আপনি পেলেন?
আমি পেলাম টাকারে জমিটা রেখে দিল। দেওয়ার দেওয়ার পরে মনে করেন টাকাটা আইন আমার স্বামীর হাতে দিচ্ছে, কিন্তু তখন কিন্তু কোনো সাক্ষী প্রমাণ নাই। এত ভালো সম্পর্কের ভিতরে টাকা দিতে গেলে এটাকে কোনো সাক্ষী লাগে?
আমি কে টাকা দিতে গিয়ে আসলে সাক্ষী, এটা খুব,
হ্যাঁ সাক্ষী প্রমাণ নাই। আর আমার স্বামীর কত হলো, মায়ের কত হলো, তুই শুকিলে তো সব মস্ত কিছু শুকি। পরে দিল দিল, পরে আমার জামাই করলো গাড়ি কিনবো, পরে গাড়ি কিনলো না, না কিনলো দেখি না। তা আমার স্বামী আমাকে একটা কথা বলতো কি, যে বাইরে যদি কেউ বলে আমি মরে গেছি কিন্তু তুমি ঘর থেকে বের হবে না। আমার মারেও বলতো যে ওরে ঘর থেকে বাইরে যেতে দেবেন না, ও ঘরে থাকবো। তখন আমাদের তো বুঝুন ঘরে থেকে ভাত কাপড় পাইলে বাহিরে কে যায়, কারো তো যাওয়ার কোনো দরকার নাই। আর সে সেরকম কোনো কষ্টও দেয় না, ভালোই চলে। কিন্তু টাকাটা দিয়ে দেওয়ার পরে তো হচ্ছে কি জানেন, ধীরে ধীরে সংসারে হাট বাজারে হার কমে গেল,
কমিয়ে দিল।
মানে খালি কয় গাড়ি কিনছি এই ব্যাংকে সেই ব্যাংকে সেই ব্যাংকে অজুহাত এরকম কয়রা। কয়েকদিন পরে কয় গাড়ি বেঁচে ফেলেছি, মাকে তখন কি করবা, ভাড়া চালে তো সে ভাড়াই চালামো, ওই মালিকের গাড়ি চালানো শুরু করলো,
15 নম্বর
গাড়ি চালানো শুরু করলো, চালাইতেছে। এদিকে তো মনে করেন বাচ্চার বয়স দিন দিন বাড়তেছে। এর মধ্যে বিয়ে হয়েছে পরে তো কিন্তু একদিন আমাকে আমার শ্বশুর বাড়ি নিয়ে যায় নাই, ঢাকাতেই আসি। আমার শাশুড়ি আসে যায় দেখে ভালোই চলে। তারপরে মনে করেন দিন যাইতেছে চলতেছে, চলার পরে আপনার ছেলে জন্ম হলো আপনার ইয়া নভেম্বর 3 তারিখে রাত্রে বেলা জন্ম হলো ছেলে, একাই হলো, নর্মাল হলো। রুমে আমার আম্মু ছিল, না আমার আম্মু যে আমার নারী কাটার পরে থেকে মনে করেন যত মানুষের ডেলিভারি হয় প্রত্যেকের রুমে যে ডেলিভারি করে আর কি।
আমার মা ধাত্রী যেটাকে বলে,
জি ওটা করে। তারপর আমার মার হাতেই হলো
বাচ্চা।
তারপর আমার স্বামী যা করা সে আসছে মিষ্টি নিয়ে, সবাই খাওয়ালে করলো। আমি শ্বশুর বাড়ি থেকে কেউ আসলো না বাচ্চা দেখার জন্য। বাচ্চাটা জন্ম হলো যে সময় না ভাইয়া, সেই সময় কিন্তু রোজা ছিল, তো ওই কাপড় চোপড় কিনলো। কেনার করাটা হয়েছে কি, দিন যাইতেছে ঈদ চলে আসতেছে, আর 3 দিন বাকি ঈদের। আমার স্বামী বলতেছে হাতে টাকা নাই, টাকা নাই, কিছু কিনতে পারবো না পারবো না, এরকম করতে করতে চান্দা চলে আসলো। তো চান্দাতে এসে সে 100 টাকা আমার হাতে দিল, দেয়া বললো যে 100 টাকা রাখো, দু তিন সময় না রান্না করো, আমি কালকে রিজার্ভে যাবো, আসতে পারবো না। আমি কো বাইরে যা কিছু করো না করো, আমি জন্মের থেকে কোনোদিন আমার কেউ একদিন নতুন কাপড় পরায় নাই, বাসায় কাজ করছি চলছে ঠিক আছে। কিন্তু মনে করেন মানুষে কাজকর্ম করে বিকালবেলা বাচ্চারা কাপড় পরতে যায়, কাজের মেয়েদেরকে যেভাবে রাখা হয়। আমার বিয়ের পরে মানে এটা হলো আমার ফার্স্ট জীবনে ঈদ, আমার স্বামী আমাকে নতুন কাপড় দেয় নাই। তখন আমি করলাম যে আমার বাচ্চাদের জন্য একটা জামা কাপড় কিনে নিয়ে আসো। আমার স্বামী বললো টাকা নেই, সে চলে গেলো 100 টাকা দেয়। কিন্তু ভাইয়া সেই সময় মানে এতটা কষ্ট আমার মনে লাগছে যে আমি বাসায় বলতে পারবো না, যে আমার জীবনটা শুরুতে এত কষ্ট, আমার বাচ্চাদের মনে এত কষ্ট দিল না, সে চলে গেল। তো সেদিন রাতে অনেক কান্নাকাটি করলাম, মা সকালবেলা উঠলো, একটা বাচ্চারা গোসল করাইলো, করে যে কাপড় চাপড় চলছিল নতুন ইচ্ছা আছে পরাইলো। পরে মা কে কান্দাসকে লেগা তোর পোলাটা দেখে দেখ কত সুন্দর লাগে, তোর পোলাটা কোলে নিলাম। মারে বললাম যে মা তোর হাইটে করো, যে বাসায় মানে আমি ছোটবেলায় কাজ করতাম ওই বাসার আন্টির মেয়ের বিয়ে হয়েছে আপনার 1 নম্বরে। তো ওইখানে যাওয়ার আগে যেটা করলাম, বাচ্চাকে নিয়ে মাকে নিয়ে স্টুডিওতে যে আমার সামনে 100 টাকা দিলো, ওই টাকাটা দিয়ে একটা ছবি উঠাইলাম, ছবি উঠাইয়া তারপরে আপনার হলো 20 টাকা দিয়ে 1 নম্বর গেলাম ওই আপুর বাসায়, যে মুক্তা আপুর বাসায় গেলাম। যাওয়ার পরে ওরা বাচ্চা দেখলো, আমাকে দেখলো, দেখে 1000 টাকা দিলো। 1000 টাকা পেয়ে তো মহা খুশি। তো আসার সময় দেখলাম 1 নম্বরে মার্কেটটা খোলা, নামলাম, নাইম ওই জায়গা থেকে মনে করেন বাচ্চার জুতা মোতা টুপিটা তো যা লাগে আনন্দ সহকারে কিনলাম, মানে মনের কষ্টটা দূর হয়ে গেল। কিনলাম, কিনে আসলাম, রাত্রেবেলা চিন্তা করে যদি রাত্রে খাবার চায় তখন কি করবো। মায়ের কথা, মা কিছু রান্না করো, মা মনে করেন সেমাই আনলো, এনে রান্না করলো, যে ডিম পোনা করলো ভাত রাঁধলো। আমার স্বামী আসছে রাত্রে 11টার সময়, হিংসা জিনিসটা আমি বুঝতাম না তখন, আমি হিংসা মানে হিংসা জিনিসটা আমি বুঝতে শিখলাম। তার পায়ে নতুন জুতা, নতুন প্যান্ট, নতুন শার্ট, মনে করেন যে সম্পূর্ণ আলাদা একটা মানুষ আসলো। আসার পর দরজা খুললাম, খুলে যেটা করা দরকার স্বামীকে সালাম করা সেটাই করলাম, সালাম করলাম। কইরা মানে এই দিন ফার্স্ট আমি জানি যে আমার স্বামীর পায়ের থেকে মাথা পর্যন্ত আমি মানে সুনজরের দিকে তাকাইছি, তার আগে কথা বলতাম অন্যদিকে, অন্যদিকে তাকাই আর কি, মুখের দিকে তাকাইতাম না। দেখলাম, দেখে মানে মনে মনে একটা হিংসা আসলো যে আমারে নাই দিল, বাচ্চার জন্য কিছু আনলো না, হ্যাঁ নতুন কাপড় কিনতে এলো থেকে, এরকম একটা জিনিস আসলো। তখন আমি আবার বললাম যে শার্টটা তো সুন্দর লাগে না, তখন বললো কি তোমার সুন্দরে কিছু আসা যায় না, যা সুন্দর তার কাছে আছে, কিন্তু কোথার মাথার মতন আমি বুঝি নাই কি বলতে। বলার পর তখন সেমাই দিলাম খাওয়ার জন্য, সে খাইলো না, বললো আমার পেট ভরা খাবো না। আমাদের কাপড় চাপড় গুলো কে দিল, কে বানাইলো, ক মালিকে বানাই দিছে, এই কথা বললো। বইলা পরে আমি কত ছেলেকে করলো না, কোনা কোলে নেওয়া যাবো না, মালিকের বউ যাব বেড়াই তো ওনাদেরকে নিয়ে যাইতে হবো, আমি চলে যাই তোমরা থাকো। তখন মানে এসে ওই রাত্রি চলে গেলো, বাচ্চাকে কুলেও নিল না, টাকা পয়সাও দিল না, কিছু না, সে চলে গেল। চলে যাওয়ার পরে তখন মানে আমার আম্মা আমাকে যেটা বললো যে তোর জামাইরে কেমন যেন একটা অন্যরকম অন্যরকম মনে হয়, সে কি বিয়ে করছে? আমি করলে কেমনে কম, মা এ কথা বললো। বলার কথা তো মনে করেন আমি আর কিছু বলি নাই। পরের দিন সে আসলো রাত্রে বেলা, আবার ঈদের পরের দিন আসার পরে তো মানে আমি আবার কইলাম যে আপনি কই গিয়েছিলেন? আপনি আপনি বলতাম, তুমি বলতাম না। পরে আমি আমার একটা অভ্যাস ছিল কি জানেন, আমার আম্মা যা কিছু বলতো আমি স্বামীর কাছে বলে দিতাম, আর আমার স্বামী যা বলতো আমার আম্মার কাছে বলে দিতাম, এই কাজটা আমি করতাম। মানে আমি দুজনকেই সমান ভাবে আর কি দেখতাম, এরকম করতাম। তো বললাম যে মা আমার এই কথা কইছে, আপনি নাকি বিয়ে করছো? করে না, বিয়ে করলে কে লাগা, আমার পুত আছে বউ আছে, মানে সে সব হাসি খুশি ভালোভাবে কথা কইয়া করে আমরা কয়ে দেবো, আমার তো বাড়িতে যেতে হবো। আমাকে বাড়িতে কিসের জন্য? ক পাখির বিয়ে, মানে আমার ননদের বিয়ে।
আচ্ছা আচ্ছা।
রাত্রি শেষ হয়ে গেল, নিল না। সকালবেলা আমার শাশুড়ি আসলো, এসে অনেক আদর যত্ন করে বললো যে বৌমা তোমার যাওয়ার দরকার নাই, ওকে নেওয়া যায় যে এখন তো কাবিনি করবো, তাকে তো উড়াই নেওয়া যাবো না, তোরে নেওয়া যায়, তুমি থাকো 40 দিন পারো, তারপর তোমার নিয়ে যাবো বাচ্চা সহ। আমার শাশুড়ি যেটা বললো বলা, তখন কি মনে করে জানি না, আমার কব একটা কাজ করাম দেখি, পাখিরা তো এখানে দেখতে হবো কাবিন কর্ম কিছু বানানো হয় না, তো তোমার জিনিসগুলা দাও তাকে একটু সাজাইয়া দেখায়। তা আমার আম্মা মনে করেন আমার চোখ যেরকম না করে, তখন ইশারাটা বুঝলো বুঝতাম না আসলে কি না করে। আমি তো নেন, তখন মা সরাসরি বললো যে দিবি না, তোর জিনিসগুলো দিবি, তোর কে তোরা কিছু দিছে, দেওয়ার মধ্যে এই নাকফুলটা দিছে আছে তো জানি। তারপরে মার কথা শুনলাম না, শাশুড়ির কথাই শুনলাম, চেন কানেরটা হাতেটা খুলে দিলাম। তারপরে আমার স্বামী আমার শাশুড়ি দুজন চলে গেল বাড়িতে, যাওয়ার পরে ক্যাবিন ট্যাবিন হলো, চলে আসলো ভালো। আমার স্বামীর হাতে মিন্ডি টিন্ডি দেওয়া ভালোই আছে। আয়া কয়েকদিনও পার হলো না, মনে করেন 10-15 দিন হয়েছে। হওয়ার পর দেখেন আমার শুধু দেবরের মুসলমানে করাইবো, আবার যাইব। এর ভিতরে হইতেছে মনে করেন আমার ঘরে কিন্তু বাজারের হার কমে গেছে, বাজার হচ্ছে না, এবং বাচ্চা হওয়ার পরে বাচ্চা যে মা দুধ খাবে, মা না খেলে বাচ্চা খাবে কোথেকে? আমার ঘরে রান্না হইতেছে না, বাচ্চা খাবার পাইতেছে না, তো কি করবো? তখন আমার আম্মা ওই দুধ গুলো আছে প্যাকেটে, দোকান থেকে ওইদিকে কিনে আইন না, জাল দিয়ে দিয়ে বাচ্চাটাকে খাওয়ায়, এরকম ভাবে আমি বাচ্চাটাকে পালা হইতেছে। আবার বাড়ি যাব, বাড়ি যাব, দিন তারিখ সব ঠিক করে ফেলাইলো, যাইবই। আইসে হওয়ার পর আমার 500 টাকা দিছে হাতে, দেখো আমি যাইতেছি 500 টাকা রাখো, আমার বড় ছেলের নাম রাখা হয়েছিল আব্দুল রাহিম,
আব্দুল
রাহিম,
রাহিম, ওকে,
রাহিমের জন্য দুধ কিনে এনে খাওয়াইও। আমাকে 500 টাকা দেওয়ার জন্য দুধ কিনবো, চিনি কিনবো না, ঘরে বাজার করবো কি করবো, কর্জ করে চলো আমি এসে দিয়ে দিবো। তখন মনে করেন ছেলেটা প্রচন্ড কান্না করতেছে, ওই কুলে নেয় না বাচ্চাটাকে, আগে বাচ্চাটাকে কুলে না, কেনা কষ্ট করে দিলে সমস্যা হবে, বাচ্চার জন্য এত কিছু, এত মায়া, এত মহব্বত, এখন না তুমি বাচ্চা নিতে চাও না কেন, বাচ্চা কুলে নেবে না, কষ্ট করলে সমস্যাটা কোথায়? সে নিলই না, ঘর থেকে বেরিয়ে চলে যেতে বাচ্চাটা কাঁদতেছে। তখন আমি পিছন দিয়ে বললাম যে আপনি যে আজকে যাইতেছেন, আল্লাহ যেন আপনাকে আমার ঘরের মেয়েদের জীবনে না ফিরায়।
এটা আপনি বলেছিলেন?
এটা আমি বলছিলাম। এই কথা বলার পর আমার স্বামী চলে গেল, তার মা আমাকে একটা সাপোর্ট দিল, বললো বলো কে বাচ্চা, গাড়ি দিয়ে দেবে, তো এই কথা করে গেলে গা, এ কথা শুনে পিছন দৌড় দিচ্ছি, দৌড় জেগে দিচ্ছে, রিস্কে উঠে গেছে। তারপরে মনে করেন রিস্কে থাপাতে ধরলাম, ধরার পর মানে ফার্স্ট তখন বললাম যে আমি ভুল করছি, তুমি আমার ক্ষমা করে দিও।
তুমি করে বললেন প্রথম?
হ্যাঁ, তুমি আমার ক্ষমা করে দিও, আমি এমনি রাগে বলছিলাম হয়তো বা তুমি ফিরবা, কিন্তু তুমি তো ফিরো নাই। সে বলে ঠিক আছে, আমি দিলাম কবে আসবা? বললো যে চিন্তা করো না, আমি 2-3 দিন পরে চলে আসবো, কিন্তু তুমি কোথাও যাই না। 2-3 দিন কি আর 10-12 দিন হয়ে গেছে,
আচ্ছা
আসে না, মাইকে একটা জামাই তো আয় না, কি এমনি কি করবে? পরে এই মানে স্বামীর হুকুম অবাধ্য করলাম, আমি ঘর থেকে বের হলাম। বের হয়ে ওই যে গাড়ির গ্যারেজ, ওইখানে গেলাম। গিয়ে গ্যারেজের মালিক নাম অলি, বললাম অলি ভাই আপনার বন্ধু কই? ক হ্যাঁ তো বুইরা বলে দেশে আছে।
প্রিয় শ্রোতা, আমরা আরেকটা বিরতি নিতে চাই। ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে আপনারা শুনছেন আসমার জীবনের গল্প। আমরা কবি জসিমউদ্দিনের একটা কবিতা পড়েছিলাম সেই ছোটবেলাতে, নিশ্চয়ই অনেকে পড়েছেন, আসমানি কবিতা। সেই কবিতার বেশ কিছু লাইন এখনো মাথার মধ্যে আছে, আপনারা অনেকেই জানেন। হ্যাঁ, আসমানিদের দেখতে সবে তোমরা যদি চাও, অনেক অনেক ভেন্না পাতার ছানি, কিসব কিসব, সে অবর্ণনীয় দুঃখ দুর্দশার বর্ণনার কথা আছে। সেই আসমানি আর আজকের আসমা, কোন ডিফারেন্স কি খুঁজে পাওয়া যাচ্ছে? কিংবা সেই আসমানি কবিতার যে আসমানি, তাকেও কি ছাপিয়ে যাচ্ছে না আসমা? প্রশ্নটা আসলে অনেক বড়, কিন্তু সে প্রশ্নের উত্তর যদি আমরা খুঁজি তাহলে আমাদেরকে শেষ পর্যন্ত শুনতে হবে। আশা করছি সাথেই থাকবেন। আমি ছোট্ট একটা বিরতি নেব, মাত্র 4 মিনিটের বিরতি, তারপরে আবারও ফিরে আসছি। আর আসমাকে দেখার জন্য আপনারা চলে আসতে পারেন এবিসি রেডিওর ভেরিফাইড পেজে, এছাড়া চলে আসতে পারেন আমার সাথে যোগাযোগ করার জন্য, স্টোরি লেখার জন্য, জীবনের গল্প বলার জন্য। এখানে আসতে চাইলে আপনি এই পেজের ইনবক্সে এসে লিখতে পারবেন, সেই পেজটি ঠিকানা আমি দিচ্ছি। এছাড়া পুরনো অনুষ্ঠান ডাউনলোড করতে পারবেন, পেজটি হচ্ছে www.facebook.com/hello8920। আর একবার বলছি, www.facebook.com/hello8920। ফিরে আসছি ঠিক 4 মিনিট পর। ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। 4 মিনিট পর আরো একবার স্বাগত জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজে কিবরিয়া রয়েছি আপনার সঙ্গে। আসমাকে দেখার জন্য, আসমার সাথে কথা বলার জন্য আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, www.facebook.com/hello8920। আরো একবার বলছি, www.facebook.com/hello8920। ওখানে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি আমার বাকি অনুষ্ঠানগুলো সহ এই অনুষ্ঠানেরও মেম্বার হয়ে যাবেন। এবং একই সাথে বলতে চাই, যারা স্টোরি বলতে চান এখানে এসে, চাইলে ফেসবুকের মাধ্যমেও যোগাযোগ করতে পারেন। ওখানকার ইনবক্সে আপনার জীবনের গল্প খুব শর্ট করে লিখে আপনার ফোন নম্বরটা দেবেন, আপনার সঙ্গে আমি ব্যক্তিগতভাবে যোগাযোগ করব। আবারও বলছি, www.facebook.com/hello8920। আর একবার বলছি, www.facebook.com/hello8920। একে বিষয়ে সবাই লক্ষ্য রাখবেন যে এখানে সেই সব জীবনের গল্প প্রচার করা হয় যে জীবনের গল্প থেকে আলটিমেট কোন মেসেজ আপনি চাইলে নিতে পারেন, এরকম জীবনের গল্প, সেটা যে কারোরই জীবনের গল্প হতে পারে। আর ফোন নম্বরও আমি জানিয়ে দিচ্ছি, ফোনের মাধ্যমে আপনি আপনার অনুষ্ঠান নিয়ে বলতে পারেন, আপনার জীবনের গল্প বলার জন্য আসতে পারেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি, 09613892892।
তারপরে গ্যারেজে যাইলাম, তারপরে বললো যে সে তার বুড়া বোনি আছে, একথা শুনে চলে আসলাম। আসার পর মনে করেন ঘরের মেদান আসি, হলো কি পিছন থেকে তাকিয়ে দিয়ে আমি স্বামীর পিছনে দাঁড়ানো, রুমের ভিতরে
আপনার স্বামী
দাঁড়ানো, মানে আমি ঘরে ফিরে যাওয়ার পরে দেখে মনে করেন আমি প্রচন্ড ভয় পাইলাম। মনে করলাম যে সে মনে ওই জায়গা থেকে আমার পিছিয়ে পিছিয়ে আসছে আর কি। তারপর দেখে মানে আমি কাঁপতেছি, যাইটা করলাম মানে কোনো ওনার পায়ে মেয়ে আমি নিজেই ধরলাম যে আমি ভুল করছি, মানে মাফ করে দাও। তখন কি করছো? আমি কই আপনার না করছেন গ্যারেজে যাই, আমি তো গ্যারেজে গেছিলাম খোঁজখবর নেওয়ার জন্য, তাই এই কথা শুনে এলাম। পরে বললো যে নিজের পায়ে নিজে কুড়াল মারছো, এই কথাটা সে বললো। বলার পরে সে ঘর থেকে বাইরে চলে গেল। যাওয়ার পরে এক দুই ঘন্টা পরে যেটা হলো, আমার স্বামী যাকে বিয়ে করছে তার বউ মানে আমার সতীন, সে আমার ননদ ননাস আত্মীয় স্বজন যা আছে সমস্ত চলে আসলো আমার বাসায়
দুই ঘন্টার মধ্যে
সব চলে আসলো। আসার পরে তো মনে করেন প্রচন্ড ধর্মে ঝগড়া হইতেছে, যে আমার সতীন যে সে বলতেছে যে এত বছর ধরে সংসারে থাকি একটা বাচ্চার মা হতে পারলাম না, আর এক বছর হলো না বিয়ে হইলো বাচ্চা হয়ে গেল কি কইরা, এরকম নেয়া ঝগড়া হইতেছে। কে সতীন কে কি সেই জিনিসটা তো আসলে আমরা বুঝতে পারি না, কিসের সতীন কিসের কি। এখানে মনে করেন অনেক তর্ক বিতর্ক হয়ে যায়, প্রচন্ড মানুষ জমাজমি হয়ে যায়। তারপরে আমার স্বামীকে সবে আটকায় যে তুমি এ জায়গায় থাকো, তোমার গার্জিয়ান আরো কে কে আছে ছেলে মানুষ তারা আসুক, এসে তোমাকে ছাড়াই নিয়ে যাবে। আসলে ঘটনাটা কি হইলো, মেয়েটাকে তো আমরা ধরতে গেলে ছোটবেলা থেকে দেখতেছি এই এলাকায় থাকতেছে, বড় হইলো সবকিছু হইলো। রাখার পরে তখন আমার স্বামীর বাড়ির লোকজন গিয়ে ওই যে গাড়ির মালিক রাশেদ ওনাকে নিয়ে আসলো, বললো যে খুকনের বউ ঘরে রেখে মায়ের দূর করতেছে। তারপরে মালিক আসলো, এসে দেখে যে আমার স্বামী বসে বাচ্চাকে নিয়ে আদর করতেছে, আসলে কোনো মারামারি নাই। মালিক এসে জিজ্ঞাসা করলো কে তোর বউ নাকি মাস্টার যে তোর মায়ের খাওয়া, তখন বললো না রাশেদ ভাই কিছুই হয় নাই। মালিক আমার স্বামীকে ঘর থেকে বের করে নিয়ে গেলো, নিয়ে যাওয়ার পরে 10-12 দিন আছে তার কোনো খবর নাই, সে আসে না, আসে না। এর মধ্যে আমার ননদ ননদ আসে প্রতিদিন ঝগড়া মারামারি দরাদরি করতেই থাকে। তারপর কি করবো, ঘরে আট নেই বাজার নেই, তখন মারে বললাম যে মা তুমি ছেলে নিয়ে থাকো, আমি একটা বাসায় কাজ নেই। ওরা বাসায় কাজ নিলাম, কাজ করতেছে যেটা হয় মনে করেন ওই সিঁড়ি দিয়ে উঠানো মতো মানে আমার প্রচন্ড সমস্যা হয়ে যেতেছে, এই জন্য মহিলারা আমাকে কাজে রাখে না বাড়িতে রাখে। তখন প্রায় 8-10 দিন পরে দেখতেছি আমার স্বামী রাস্তা দিয়ে হাইটে যায় দুলচক্কর, ওই যে হাত দিয়ে উঠছিলাম কাপড় শুকা দিতে, তখন ছাড়ে থেকে দেখুন সে যাইতেছে। দেখে আমি দৌড়ে নামলাম, নামে পিছন দিয়ে ডাক দিলাম রাহিমের আব্বা বলে, সে কি করলো মানে আমারে দেখে সে এত জোরে দৌড় দিল যাই বলার মতন না। তখন আমার না প্রচন্ড হাসি পেল যে একটা ছেলে মানুষ মেয়ের দিকে দৌড়াবে কেন, এটা চিন্তা করলে তখন তো শাড়ি কাপড় পরতাম। আমি বললাম করলাম কি শাড়ি কাপড় তো মানে মাঝের মধ্যে পেঁচাইয়া তার পিছন দিয়ে আমিও দৌড় দিলাম। রাস্তায় প্রচন্ড গাড়ি গুলচক্কর তো গুলচক্কর, সে গাড়ি টপ্পায় চলে গেল, আমি তো যাইতে পারতেছি না। তখন আমাকে মানে ট্রাফিকে পার করে দিল যে আসলে কি হইলো, অনেক লোকজন চুর চুর বইলা দৌড়াইতেছে
ওর পিছনে
ওর পিছনে। আমি একবার ওকে ছাপা দিয়ে ধরলাম, ধরার পরে সে আমার হাতটা সিটকে ছালাই দিয়ে আবার চলে গেল। তা আমি যেটা করছি অন্যায় করছি, হাতের কাছে একটা ইটা পেয়েছিলাম ওটা দিয়ে মানে তাকে আমি ঢিল মারলাম, মারার পরে তার এই গাঁটটার মধ্যে লাগলো। লাগার পরে যখন এই জায়গায় গাঁটটা হাত দিতে গেছে তখন মানে তাকে আমি আবার ছাপা দিয়ে ধরছি আসলে তুমি দৌড়ো কেন, হলো ডাকি লোকজন মানে বুঝুন যা গণপিটুনির মতো আর কি শুরু হয়ে গেল, মারলো না মানে মারার জন্য। তখন আমি বললাম যে ভাইয়া ওকে মাইরেন না, উনি আমার স্বামী ওনাকে মাইরেন না। তারপর লোকজন মারলো না কিছু না, ওই যে জায়গায় দৌড়ে গেল সেটা ওই যে মালিক গাড়ির মালিক, মালিকের অফিস ওই জায়গায়, ওটা আমি জানতাম না মানে ওই বলে সে জায়গায় গেল। তারপর মালিক চলে আসলো, এসে বললো কি এলো কোনোর পর, আমি আপনার তো জানেনি আবার কি কম, এই যে বাইরে করে নিয়ে এলেন তার ঘটনাকে, আর এতদিন পরে তার যেহেতু বউ বেরিয়েছে আমার সব কিছু দিয়ে আমার তালাক দাও, আমি থাকবো না, আমার থাকার মতো কোনো ইচ্ছা নেই। এই তো মনে করেন ঝগড়া শুরু হয়ে গেল, গা ঝগড়া মানে এই যাওয়াতে যাওয়া আমার স্বামী একটা সালিশ বসলো, সে বললো আমার টাকা পয়সা সব দিয়ে আমাকে তালাক দিবে। পরে মাকে আর আমার ছেলেকে আমি ওই দেশে রেখে চলে আসলাম ঢাকায়। আইসে যে আমার স্বামী ডেট দিল যে 15 তারিখ আমাকে টাকা দিবে, তালাক নামের কাগজ দিবে, তা আমার তো 15 তারিখ অবারিত হবে। আইসে একটা মহিলার সাথে থাকি 300 টাকা ঘর ভাড়া দিব, এই কথা বলে আমি কয়েকটা ছোট বাসায় কাজ নেই কাজ করি। 15 তারিখ হলো আমার স্বামীর সাথে দেখা করলাম, সে আমাকে একটা সাদা কাগজ দিল যে বলে এখানে সই করো। তো এর আগে আবার একটা কথা হলো, আমি কিছু কিছু মানুষের জিজ্ঞাস করছি যে এই ঘটনা আমি কি করতে পারি, তখন ওরা বলছে যে কোনোদিন কোনো কাগজে নামও লিখবি না, টিপস দিবি না, এক কথা যেটা, আর তোর ছবি কাউকে দিবি না, এই কাজটা তুই করিস না। তো সেইটাই বলে যে সই করো, আমি কিসের জন্য, তোর লগে যারা লোকজন ওনারা বলে আপনার যে টাকা নেবেন তা টাকার ডকুমেন্ট দেবেন না, আমি টাকার ডকুমেন্ট দিবো, আপনাদেরকে নিয়ে তো সালিশ হয় না, এরকম মানে অনেক তর্ক বিতর্ক হয়। তখন আমি স্বামীকে জিজ্ঞাসা করলাম যে তুমি কত টাকা নিয়ে আসবো তোমার জন্য, বেশি আনতে পারি না 2000 টাকা আনছি। তখন আমি বললাম যে 2000 টাকা দিয়ে আমি তোমাকে সই করে দিবো এত সহজে, বাবলা কি কইরা, যে বুকা ছিলাম সেই বুকা আমি নাই, মানে পরবর্তী বুঝলাম না যে জিদ দিয়ে যা মুখ দিয়ে আসলো যে সেটা বইরা দিলাম, কত কাটাকাটি হইতেছে। তখন আমার স্বামী একবার বললো যে শোন, তোর মতন মেয়েকে 100 টাকা দিলে রাস্তাঘাটে পাওয়া যায়। কথাটা শোনার পরে আমি যে অন্যায়টা ভুলটা আমি করছি, আমি পায়ের থেকে স্যান্ডেল খুলছি, খুইলা স্যান্ডেল এরকম হাতে নিয়ে আমি বললাম আমার স্বামীকে যে তোমাকে এই স্যান্ডেল দিয়া স্যান্ডেল পিটা করার দরকার, তারপরেও মনে করো যে তোমার ক্ষমা হইব না, আমার জীবনটা নিয়ে আমি সিনেমা নিয়ে খেলা কিসের জন্য, আমি কি করছিলাম, এ কথা বলে চলে আসে আমি টাকা তুলে নিই না। আসে কাজ করতেছে, কাজ করলাম 1 মাস, কাজ করে বাড়িতে গেলাম, গিয়ে মাকে কিছু টাকা পয়সা দিলাম, বাচ্চাটাকে গ্রামে রেখে গরুর দুধ খাওয়াইতেছি। এমন করতে করতে আপনার জানুয়ারি মাস চলে আসলো। আসার পরে ধীরে ধীরে মানে আমার স্বামী আসতে ধীরে ওনার আত্মীয় স্বজন আমার সাথে মিল মহব্বত করতে থাকে, কইরা আমাকে বলো বাচ্চা নিয়েও বাচ্চা নিয়েও বাচ্চা নিয়েও বাচ্চা আনে না। তারে বললাম যে দেশে সবাই বলছে তুমি যাকে, তুমি গেলে তোমার কাছে দেবো না দেবো না। আমার কথা হলো তারে বাড়িতে নিয়ে যাবো, নিয়ে তার বিচার করা মানে মেন সিদ্ধান্ত আমার মনে যেটা। তারপরে সে রাজি হয়ে গেল, গিয়ে আমাদের বাড়ি গেল, যাই মানে সে এরকম ভদ্রতা পরিবেশ সবাই তার বক্তব্য হয়ে গেল, বিচার করবো কে, বিচার কেউই করলো না। তার কথাবার্তা শুনে আসার ব্যবহার দেখে সুন্দর মতো তাকে জামাই আদর করে আমাদের তার সাথে দিয়ে দিল। বাচ্চাটাকে নিয়ে আসবো তখন তো মানে আমার মা কাঁদতেছে, বাচ্চাটা হওয়ার পর আমি জন্ম দিচ্ছি কিন্তু সম্পূর্ণ আমার মা করছে। এর ভিতরে আবার আমার ভাইয়া কিন্তু ঢাকা চলে আসছে, ভাবিকে নিয়ে আইসা ঢাকায় থাকতেছে থাকতেছে। মানে পরে মাকে নিয়ে আসলাম, তখন হলো আপনার জানুয়ারির 22 তারিখ। আসার পরে উঠলাম, ওই ঘরে আমার শচীন ছিল, সতীনের সঙ্গে একসাথে উঠলাম। যেটা করলো মানে ওনাদের ঘরে ঢুকার পরে ওনারা মনে করেন যে ভাগের থেকে ভয়ঙ্কর হয়ে দাঁড়ালো আর কি। বাচ্চা কান্না করে দুদণ্ডে আনে না, এ করে না, মানে বাচ্চার মা আমি, আমার কোনো পাত্তা নেই। তখন তারা বলে যে তোরে কিছু টাকা পয়সা দেই, তুই বাচ্চাটা দিয়ে চলে যা, তোর তো আমাদের সংসার প্রয়োজন নাই। সন্ধ্যাবেলা ওনারা স্বামী স্ত্রী মানে আমার সতীন আর আমার স্বামী কি বলে না বলে আমি জানি না, দুজনের মধ্যে মনে করেন টুকাটুকি শুরু করে, ঝগড়া শুরু করে। মানে সতীন 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 যেরকম গালাগালি করে আরকি, তুমি বিয়ে করছো, এই করছো, সেই করছো, অনেক কিছু। তো ওই সতীন হলো আমার স্বামীর বড় ভাইয়ের বউ, যাকে সে বিয়ে করছে।
বড় ভাইয়ের বউ মানে ভাবি?
ভাবি, আমার যা
আপন ভাবি।
আপন ভাবি।
বড় ভাই কি বেঁচে ছিল না? মারা যাওয়ার পরে
বিয়ে করছে, তার কোনো বাচ্চা কাচ্চা হয় না, এবং
আগের ঘরেও বাচ্চা কাচ্চা
না ছিল না।
আচ্ছা আচ্ছা।
বাচ্চা হওয়ার পরে থেকে আমার যেটা উইটে আসলো যে এই বাচ্চা আমার স্বামীর ঘরেরই না, মানে আমার স্বামী জন্মের না।
কেন?
যে আমার বিয়ের আগে নাকি ওনাকে বিয়ে করছে।
আচ্ছা।
যেহেতু ওনার ঘরে বাচ্চা কাচ্চা হয় না, আমার বিয়ের পর পরে আমার ঘরে বাচ্চা হলো কি করে? আমার স্বামী ফ্যামিলিরা বলা,
ওরা এটা কথা বলা যে এটা আপনার কোন একটা সমস্যা থেকে।
হ্যাঁ, মানে
খুবই খুবই স্ট্রেঞ্জ।
সেজন্য মানে তারা এই কথাটা লড়াই দিল যে না আমার চরিত্র খারাপ। তখন বললো যে বাচ্চাটাকে দিয়া টাকা নিয়া চলে যান, তাই না? যেহেতু তোমরা সবাই কর, তোমরাই বাচ্চা না, তাহলে তোমার কাছে তুমি চলে গা, তোমার কাছে তো দেওয়ার দরকার নেই, আমার টামান দরকারই থাক। কথা কাটাকাটি নিয়ে মনে করেন এক ছিল, অনেক মারামারি হয়। মারামারি হইতে কি আমার স্বামী আমার সতীনের লাগে লাগিয়া আমার স্বামী দেয়ালে সাথে এরকম মাথা বাড়ি দেয়
নিজে
দিয়ে সে পরে যায়। পরে যাওয়ার পরে আমার শাশুড়ি সব ফ্যামিলি ওদের গড়ি ছিল, ওনারা হয়তো দরে পানি টানি দেয় উইটতে কোনো মানে এই এলো আমার স্বামী আমাকে ফার্স্ট আমার গায়ে হাত দিল আর কি। উঠলো উইটতে আমাকে চুল ধরে ফেলায় ব্লাউজ গায়ে ছিল টান দিলে পুরো ব্লাউজটা ছিঁড়ে গেল গায়ের থেকে। মানে সে আমাকে মাইরা যখন বুকের উপরে পায়ে দিয়ে দাঁড়াইলো, তখন মনে আমি বাচ্চা সামলামো কি, আমার তো নিজেকে সামলানো কষ্ট। তো মাকেও মারতেছে আমাকেও মারতেছে, মারতেছে। তখন মানে আমার কোলের থেকে বাচ্চা দেখে আমি সতীনে সরাই নিল, সরাই নিয়ে সে গেট পার হয়ে গেল, মারামারি করে বন্ধ হয়ে গেল। নিজে তো মায়ের খাইলাম, আসি পড়ে আসি, কি করবো, বাচ্চা তো খুঁজে পায় না, খুঁজে পায় না। সকালবেলা মা রেখে যে মা তোমাকে আমি বাইর দ্বারে দিয়ে তুমি বাইর দ্বারে থাকো, বাচ্চা কই আছে, বাচ্চা খুঁজে নিয়ে আমি যাবো, আনলে আমি যাবো না। পরে মা রে বাইর দ্বারে দিলাম, দিয়ে আইলাম, বাচ্চা পাই কই, পাই না, দুই দিন তিন দিন হয়ে গেল পায় না। আমার যা যে আমার যে দেব লিটন যিনি সরাইলো সে আর বউ আমার কয়, ভাবি আপনি এইভাবে পারবেন না, কান টানলে মাথা আসে, কি করবো, আপনার দেবরে ধরাবেন, সব সমস্যার সমাধান হবে। কেমনে ধরামো, র্যাপ অফিসে যান, র্যাপ অফিস কোন জায়গায় খবর নেন। খবর নিলাম র্যাপ অফিসের লোক আপনার এক নাম্বার পানি ট্যাঙ্কের ওই জায়গায়, এটা গেলাম র্যাপ অফিসে, যা বললাম দরখাস্ত জমা দিলাম। জমা দেওয়ার পরে মনে করো ওনারা যে আমার দেবরকে ধরে নিয়ে আসলো, ধরে নিয়ে আসলো লিটন, আমার দেবর লিটন তাকে ধরে নিয়ে আসলো, আইনে প্রচন্ড মারলো। এর মেয়ে আমি জানি না ওকে তো ধরে নিয়েছে, মানে আমি তো দরখাস্ত আপনি মনে করেন জমা দিয়ে আমি চলে আসছি, আমি তো আসছি পায়ে হাইটা, তারা আসছে আপনার গাড়ি নিয়ে, আমি আসতে আসতে তারা নিয়ে চলে গেছে। আমি এসে দিয়ে আমার যা কাছে শাশুড়ি আমাদের বাসায় এসে মানে চিল্লাচিল্লি করেছে আমার ভাইয়ের বাসায় এসে আর কি, আমার মার সাথে আমি কি ইসে কর লিটন দিয়ে আমি জানি না করে এফে ধরে নিয়ে গেছে। আবার রেপ অফিসে গেলাম, গিয়ে দেখলাম মানে আমার দেবরের অবস্থা, মাসছে যে মায়ের চিহ্ন সব দেয়া খাই যাইতেছে। তখন রেফে আমরা বললো যে তার গার্জিয়ান নিয়ে আসেন, নাহলে তো হবে না, গার্জিয়ান নিয়ে আসেন, যা বলেন যদি 24 ঘন্টার আগে তাকে না নেয় তাহলে আমরা ক্রস ফায়ারে দিয়ে দিবো। এই কথা শুনলে তো আমার মা তার অনুষ্ঠ হয়ে গেল, ওরে মায়েরা ফেলাইলে তোমার পোলাইব না। আবার দৌড়ে আসলাম, আসে ওদের গার্জিয়ানকে বললাম মনে করেন ভয়ে কেউই যাবে না। তখন আমার জালকে বললাম যে নাসিমা কয় এটা তো তোমার স্বামী, চল তুমি। আমার জালকে নিলাম আর আমার চাষি শাশুড়িকে নিলাম, নিয়ে গেলাম। তারপর মনে করেন আমার দেবরকে ওনারা যাবি না মানে আমি যাবি না, ছেড়ে দিল, আসলো আমার তো দিয়ে দিবে। আসার পর ওদের গেল, গিয়ে বাড়ির থেকে বাচ্চা নিয়ে আসলো, অনেক সাক্ষ্য প্রমাণ যাকে বলে আর কি নকল করে সবকিছু নিয়ে আসলো। আসে ওনারা রেপ অফিসে হাজির হলো তিন দিন পরে আমার বাচ্চাকে নিয়ে, আমিও গেলাম। যাওয়ার পর ওনারা যেটা প্রমাণ করলো যে আমি ওনাদের কাছে বাচ্চা 50,000 টাকা বিক্রি করে দিয়েছি,
এটা প্রমাণ করলো র‍্যাবের কাছে।
র‍্যাবের কাছে কাগজপত্র দিয়ে, কিন্তু প্রত্যেকটা কাগজে হলো আপনি টিপসই দেওয়া, টিপসই দেওয়া। তখন আমি বললাম যে ভাইয়া আমি তো টিপসই দেয়নি, আমি তো আপনাদের এই জায়গায় নাম লেখা হয়ে গেছি, আপনার তো সেটা জানেন। তো এক প্রকার এটা প্রমাণ হয়ে গেল, পরে ওখানে ইসলামে লেখাপড়া করে বাচ্চাটাকে আমায় দিয়ে দিল, ওখান থেকে নিয়ে আসলাম। আইসে বাচ্চাটাকে নিয়ে মাকে নিয়ে আমি আবার দেশে চলে গেলাম, ওনারা ওনাদের দেশে চলে গেল। আর যাওয়ার পথে বাচ্চাটা দেশে থাকতেছে, 4-5 বছর বয়স হয়ে গেছে গা, প্রচন্ড কান্নাকাটি করে, আমি রেখে চলে আসি কান্নাকাটি করে, আবার ঢাকায় নিয়ে আসলাম মাকে বাচ্চাকে আইনে রাখা, আমি বাসায় কাজ করি কিছুদিন, তারপরে গার্মেন্টে ঢুকে যাই। এর মধ্যে আমি অপটার হয়ে যাই, ভালোই বেতন পাইতেছি, চলতেছি 3,500 থেকে বেতন পাই, ওভার টাইম পাই, ভালোই চলি। এর মধ্যে আমার স্বামী আবার যোগাযোগ করতেছে, বাচ্চা দেখবে, বাচ্চা বড় হয়েছে, বাচ্চা দেখবে, বাচ্চা দেখবে। সে একটা মোবাইল নাম্বার দেয় আমার দেবরের মাধ্যমে, দেবরে দেয়া তখন বাচ্চার সাথে কথাবার্তা বলে সেবা সে আসে। আসার পরে তো যে এটা চিন্তা করলাম যে যাই হোক, বাচ্চাটা তো মা বাবার আদর স্নেহ নিয়ে বড় হইতে পারবো, ভালো থাকবো, দুজনের মধ্যে মিল। কিন্তু আমার স্বামীর ইচ্ছা ছিল আমি যেটা আমার বাচ্চা মানে, সেই জন্য। আর আমার ইচ্ছা ছিল যে সে তো আসছে আবার বাচ্চাটাকে চুরি করার জন্য, ওকে নিয়ে গেলে তো আমার কাছে কোনো প্রমাণ থাকবে না। আর ওরা যেহেতু বলে যে বাচ্চা ওর ধরেন না, তাহলে বাচ্চা আরেকটা হওয়ার দরকার, মানে এটা হলো আমার মাথা ব্রেন। এটা করার পরে সে আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেছিল সুই দেওয়ার জন্য। আমি ডাক্তারকে বললাম যে আঙ্কেল আমার তো 3 মাসে বাচ্চা পেটে, সুই দেওয়া যাবে না। আমার স্বামী সে মিথ্যা কথা বলছিল, মানে যাতে সুইটা না দেওয়া হয়। ডাক্তার তো যেটা করলো যে 3 মাসের বাচ্চা পেটে, বাচ্চাটা মায় নষ্ট করবো না বাবা নষ্ট করবো এটা তো দরকার নাই, আর এই সুই দিলে তো মনে করেন কাজও হবে না। ওই মাসে মানে বাচ্চা আবার পেটে হয়ে গেল। ওই যে নিয়ে আপনার 2009
আপনার হাজবেন্ড জানলো যে আপনার পেটে
বাচ্চা হবে না।
আচ্ছা,
তারপরে মনে করেন এরকম করে 4-5 মাস যখন হয়ে গেল গা, মানে আমি পুরো সম্পূর্ণ ইয়ে হয়ে গেল, নিশ্চিন যে বাচ্চা হবে। তখন আমি তুমি তো চুরের মতন আসেছো, তাহলে এখন তোমার ফ্যামিলিটা জানানোর দরকার নাই জিনিসটা। তারপরে ওর সাথে বাইল দিয়ে বললাম যে তাহলে তোমার বউকে পাঠায় দাও, আসুক, আসে ছেলেকে দেহুক, আদর যত্ন করুক। মানে কল করে হ্যাঁ মনে করলো যে ঠিকই কইছো, তাহলে পোলাটা দিয়ে দাও, সে নিয়ে পালা পোষা করুক, মানে আমি সতীনের পালা পোষা করো।
মানে আপনাদের প্ল্যানটা আমি একটু পরিষ্কার হতে চাই, আপনার প্ল্যান কি ছিল যে আপনার বড় ছেলে আপনার সতীনের কাছে থাকবে আর ছোটটা? তাহলে
আমার প্ল্যান ছিল যে আগে তো বিয়ে হয়েছে মনে করেন আমার সাথে চলাফেরা করছে চোরের মতো, বাচ্চাটা হয়েছে তার অস্বীকার করলো না যে ওর জন্মের না,
যেহেতু সেজন্য আপনি সেকেন্ড বেবিটা নিতে যাচ্ছেন, যাতে জিনিসটা তাদের কাছে পরিষ্কার হয় যে না বেবিটা আসলে তার হাজবেন্ডেরই ছিল।
হ্যাঁ, হাজবেন্ডেরই ছিল, আর সে এখন আমার কাছে আসে যায়।
আচ্ছা,
তখন আমার সতীনের সাথে আমার সামনে কথা বলাই দেয় মোবাইলে, বলানোর পর আমি সতীনকে বলে যে ভাবি আয়সা রাহিমকে দেখে যান, সমস্যা নাই, বাচ্চা তার একটা হবে, ওইটা নিয়ে আপনি পালা পোষা করেন। মানে কথাটা আমি হারে এমনিতেই একটু রাগানোর জন্যই বলছিলাম, এ কথা শুন না, সে আর দেরি করে নেই ভাই। শুক্রবারের দিন ছিল, দ্রুত চলে আসছে
আপনার বাসাতে,
আমার বাসাতে আসলো, আসিয়া মানে আমার বাবা আমার ছেলেটাকে জিজ্ঞাসা করলো, রাহিমকে জিজ্ঞাসা করলো, যাচ্ছে বাবু তোমার আব্বুকে আসে? কখন আব্বু আসে, কখন আসে? ক আব্বু রাত্রে আসে, একটু ঘুমায় চলে যায়, মানে আমার বাসা কিন্তু রাত্রে থাকে না, সে চলে যায়, মানে সে এমন পর্যায়ে চলতেছে তাকে কেউ ধরতে পারবে না, এরকম ভাবে সে চলতেছে আর কি। তারপর আমি কই বাচ্চা তো একটা হবে, এখন কি করবেন? কারণ বিশ্বাস করি না, খুকন এই কাজ করতেই পারে না, ওরা আমি কোলে পিঠে করে বড় করছি, সেই কাজ করতেই পারে না। তখন ওই যে রাডের কাজগুলো, আলতা চুনো কাগজগুলা আমি তার হাতে ধরাই দিলাম যে এইগুলা কি, আর হ্যাঁ পড়লো পয়লা যেটা করলো, গিয়া বাড়িতে কি করছে না করছে আমি জানি টানি না, প্রচন্ড ঝগড়া হয় তাদের মাধ্যম। তখন আমার স্বামী আমাকে বলে যে তুই আমার অজান্তে আমাকে আঘাত করছিস, আর আমি তোকে এমন ভাবে আঘাত করবো যে আঘাতের ফলে তুই কোনদিন সমাজে মাথা তুলে দাঁড়াইতে পারবি না।
এটা আপনার স্বামী আপনাকে বলে? আপনার স্বামী এটা চাইতো না যে তার বড় বউয়ের সাথে আপনি যোগাযোগ করেন বা তাকে এই ইনফরমেশনটিও দেন, তাই কি?
হ্যাঁ,
ওকে।
মানে তার মেন উদ্দেশ্যটা হলো তারা শুধু ওই বড় বাচ্চাটাকে চায়।
আচ্ছা,
যে কোনো বিনিময়।
আর আপনি চাচ্ছেন আপনার স্বামীর অধিকার?
হ্যাঁ, আর আমার কথা হলো যে আমার আমার স্বামীও থাকবে, বাচ্চাও থাকবে, আমি তো কোনো অপরাধ করি নাই।
ঠিক আছে, তারপর?
তারপর ওটা মনে করেন এনে জগদা দিবে, তো আমার স্বামী আর আসে না, আসে না, মানে তখন আমার বড় ছোট ছেলেটা জন্ম হয়ে যায়। আপনার December 25 ছোট ছেলেটা জন্ম হয়, নাম রাখা হয় আব্দুল মুস্তাকিম। ছেলে হওয়ার পর আমার স্বামীকে ফোন দিলাম যে ছেলে হয়েছে, মন ছেলে দেখে তো সে আসলো, এসে দেখলো, দেখে বাচ্চা দেখে প্রচন্ড খুশি হলো। ছোট ছেলেটা হওয়ার পরে আমার স্বামী জাস্ট 4 দিন আমার সাথে ছিল। এই যে এখনকার মেয়েটা আমার গর্বে আসে সেটা আমি নিজেও বুঝতে পারি নাই।
মানে এটার পরে আপনার হাজবেন্ড আপনার সঙ্গে মাত্র 4 দিন ছিল, এরপরে আপনার 3rd বারের জন্য আপনি আবার প্রেগনেন্ট হন, তাই তো?
জি,
ওকে।
সেটা আমি বুঝতে পারি নাই। তখন আমি চাকরি করতেই আছি, ছোট ছেলে হওয়ার 9 দিন পরের থেকে আমি আবার গার্মেন্টে জয়েন করি, আসি গার্মেন্টে। তারপরে যেটা হলো আমার ছোট ছেলেটা অসুস্থ হয়ে গেল, মেডিকেলে নিয়ে যেতে হবে, করতে হবে, মেডিকেল নিয়ে গেলাম, নিয়ে আসলাম ওই লোক আপনার সকালে 10টার সময়, দুপুর বেলা আমার স্বামী আমাকে বলতেছে যে পাখি দাওয়াত দিছে, গেলাম ননদের কাছে দাওয়াত খেতে, ননদ 1 গ্লাস দুধ দিল খাইতে, দুটুক খাইলাম, তখন আমার বড় ছেলেটা আমার মার কাছে ছিল, শুধু আমার ছোট ছেলেটাকে নিয়ে গেছি সাথে করে। দুটুক খাওয়ার পরে আমি জানি যে আমি প্রচন্ড ঘুম আসছে, আমি ঘুমাই গেছি, ঘুমাই গেছি। মনে করেন কখন আমাকে বাসায় নিয়ে আসলো, কখন কি করলাম কিছু জানি না। সারা রাত ঘুমালাম, সকাল হলো, সকালবেলা দেখি চুল বানতে গেছে, আমার মাথায় চুল নাই, মানে আমার মাথা সমস্ত ব্লেড দিয়ে চাষে ফেলাইতেছে। সেটা যেহেতু শুনলাম যে আমার স্বামী এবং তাদের আত্মীয় স্বজন সবাই মিলে এই কাজটা করছে, আর করছে হলো আমি একটা পাগল, আমি সংসার চিনি না, বাচ্চা চিনি না, আমি কাউকে চিনি না, আমাকে দিয়ে সংসার হবে না, এরকম একটা করলো। কই রামের স্বামী রাত্রে বেলা আমাকে রিক্সা করে নিয়ে আসলো, এসে আমাদের ঘরে রাখলো, এবং আমাদের যে বাড়িতে থাকি লোকজনকে ডেকে বাইক করে বললো, আপনারা যে তার সাথে ঝগড়া করি কেন বলেন, দেখেন তাকে নিয়ে তো সংসার করা সম্ভব না, সে তো ভালো মেয়ে না, সে নিশা পানি করে, এই সেই করে, দাওয়াত খেতে গেছে, এরকম এরকম আকাম করছে, মানুষের তার মাথা চুল কেটে দিচ্ছে।
প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় আরেকটা বিরতি নিতে চাই। আপনারা শুনছেন আসমার জীবনের গল্প, আমরা শেষ পার্টে খুব অল্প সময়ের জন্য ফিরব, মাত্র পাঁচ মিনিট পর আমরা আবারও ফিরে আসছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। একটি অবর্ণনীয় জীবনের গল্প আমরা বলতে চাই, তাকে দেখার জন্য আপনারা আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj kebria.rj, তেস্টি আছে আরজে কিবরিয়া নামে। ফিরে আসছি ঠিক পাঁচ মিনিট পর। পাঁচ মিনিট পর প্রিয় শ্রোতা, আমরা ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 একেবারে শেষ ভাগে। আমাদের সঙ্গে রয়েছে আসমা, আসমার জীবনের গল্পে আমরা আবারও ফিরছি। যারা জীবনের গল্প বলতে চান বা এই জীবনের গল্প নিয়ে কোনো ফিডব্যাক জানাতে চান, প্লিজ কল আস, আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। বলুন আসমা, তারপর আপনার মাথায় চুল টুল কেটে দিল,
তারপর যা হো আর কি মানুষের কাছে প্রমাণ হয়ে গেল, প্রমাণ হয়ে যাওয়ার পর আমার স্বামী তো চলে গেলো। সকাল হলো, বিকাল বেলা যেটা হলো, আমার স্বামী এক প্যাকেট নুডলস নিয়ে আসলো, আর আমাকে বললো নুডলস রান্না করে খাবো। মনে করেন এদিক দিয়ে তো যা ওদার হইতেই আছে বাড়িতে, আমি নুডলস রান্না করতেছি, এই মুহূর্তে আমার স্বামী নাকি আরেকটা প্যাকেট আনছে। আর না আমাদের ঘরে যে এরকম ইয়ে আছে আপনার তিন সেট বাসার ভিতরে যাকে বলে আর কি ভিডিও থাকে, ওটার ভিতরে রাখছে, আমি দেখি নাই, প্যাক করেছিলাম, আমার মা আর আমার বড় ছেলে দেখছে। তারপর আমি ডিম নিতে ঘরে আসছি যখন, তখন শুনলাম আমি স্বামী কাকে জানি বললো ফোনে যে স্যার কাজ হয়ে গেছে। একথা বললে সে বললো তাড়াতাড়ি রান্না করে আমি আসি। সে গেটের বাহিরে যাওয়ার পরেই চার পাঁচজন লোক আসলো ঘরে ম্যাডাম, আর সে তারা অল্লের সামনে কথা হইতেছে হইতেছে সরাসরি ওই জায়গায় হাত দিল, দিয়ে একটা প্যাকেট বের করলো, আমি গেটের ভিতরে কি, তারপরে খুললো, খুললে দিয়ে এরকম এরকম পুটলা, পুটলার ভিতরে কি সেটা তো জানি না, বইলে তো আমাকে ধরলো, মাকে ধরলো, ধরার পরে তখন আমার স্বামী আবার একটা মোবাইল করলো, কইরা কি বললো আমি জানি না, তখন ওনার আমার ছেড়ে দিল, যে শুধু মাকে নিয়ে গেল, ওরা মাকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর দেখেন আমি তো আমার স্বামীর ফ্রটল, আমার স্বামী আছে কোন বিপদ নেই, তাকে ফোন দেয় সে কেউ চিন্তা করো না, মাকে যাইতে দাও। তারপরে যেটুকু জানলাম মাকে নিয়ে গাড়ির ভিতরে নিয়ে মাকে এত মার মারা হলো,
কি মারলো,
ওরা যারা নিয়ে গেল তারা মারলো, তারা নাকি ইনফর্মা, যেটুকু জানতে পারলাম। এখনো আমার মা এই হাত এই পা লড়াইতে পারে না, অবেশ লাডি বর দিয়ে হাঁটতে হয়, প্রচন্ড যন্ত্রণা দিয়ে আমার মাকে মারলো, এই পায়ে বুড়ি আঙ্গুলটা এমন ভাবে টান দেওয়া হলো যে আঙ্গুলটা মুচকে গেল, মায়ের দূর করা হলে আমি কি করবো না করবো, মানুষে বলে থানায় যান থানায় যান, এই রাত্রের বেলা 10টা 11টার দিকে ধিসকার দিয়ে দুটা বাচ্চাকে নিয়ে থানায় গেলাম, মাকে দেখতে, মাকে দেখলাম যে লোকটা ধরে নিয়ে গেল, ওনাকে আমি বললাম যে স্যার এখানে তো কোনো দোষ নাই, আমার স্বামীর সম্পূর্ণ দোষ, ওনারা বললো আপনি কথা শোনার টাইম আপনি এখান থেকে চলে যান। তা মায় করলো যে মা এখান থেকে যা আইস না, তোর জামে কিন্তু এই জায়গায় আয়ে গেছে, তোরও ছাড়বো না, তোর বাচ্চা নিয়ে যাব, এই কথা কইলো। তখন এই কথা শুনলে বাচ্চা বাঁচানোর জন্য আমি মাকে ছেড়ে চলে আসলাম, আসলাম আইসা কি করবো, দেখে মানুষের মতো যেটা করতে হয় স্বামীর কাছে ফোন দিই যে তোমার বাচ্চা তুমি নিয়ে আসো, আমার মায়ের ছেড়ে দাও, বাচ্চার আমার দরকার নাই, বাচ্চা নিয়ে দাও। অনেক কান্নাকাড়ি করি আসে না, সে পরের দিন আমার মাকে কোর্টে চালান করে দেওয়া হয়। আমি তখন সদর কাছে চিন্তাম না, যেতে পারি নাই, খুব একা হয়ে যায়, বাইয়ের কাছে যাই, এবং ঝড় বৃষ্টি হয় দুটা বাচ্চাকে নিয়ে বাইয়ের ঘরে যাই, যে ভাইয়া দুটা বাচ্চাকে দেখো, আমি দেখি মাকে বাইর করা যায় কিনা। কিন্তু ঝড় বৃষ্টিতে আমার ভাবি আর আমার ভাই আমাকে গাল ধরে ঘরতে বাইর করা দেয়, আশ্রয় দেয় না, যে মুহূর্তে যদি তরে আশ্রয় দেয় মা বিপদে পড়ছে আমরাও বিপদে পড়বো, তুই ওর বাচ্চা দিয়ে বাচ্চা রাখিস না। তখন তো মনে করেন আমি সম্পূর্ণভাবে অসহায় হয়ে গেছি, কি করবো, স্বামীর হাত ধরা ছিল তো আর আমার কোনো কাজ নাই, খালার বাড়ি গেলাম, অনেক আত্মীয় স্বজনের বাড়ি গেলাম, কেউ মানে আমার আশ্রয় দিল না, না দেওয়ার পর স্বামীর কাছে বাধ্য লোক ই করলাম, আমি বললাম মা কয়েছে আমার দেখাও, তখন সে বললো যে আমি বাসায় ঢুকবো না, তুমি রাস্তায় আসো, হচ্ছে আমাকে নিয়ে গেল কেন্দ্রীয় কারাগারে, নিয়ে ওখানে আমার মার সাথে আমাকে দেখা করালো, দেখলাম আসলাম ওখান থেকে। তারপর আমাকে সদরঘাট কোর্ট যেটাকে বলে সেখানে নিয়ে গেল, ওখানে ওনাদের উকিল যে অ্যাডভোকেট মাহফুজ ওনার কাছে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আমি দুই বাচ্চা নিয়ে বসে আছি, ওনারা উকিলের সাথে কথাবার্তা বলে, উকিল বলতেছে যে দুটো বাচ্চা তো অনেক ছোট, আপনি তো শিশু নির্যাতন মামলায় পড়ে যেতে পারেন যদি মহিলা সেভাবে দাঁড়ায়। মানে ওনারা যেটা কথা বলা বলি করতেছে
আপনাকে,
আমি স্বামীকে,
আচ্ছা আচ্ছা,
আমি স্বামীকে আমাকে নিয়ে গেল। তারপরে কথা বলা বলি করতেছে, তো মনে করেন যেটুকু বুঝলাম মানে আমার স্বামী বাচ্চা কিভাবে নিতে পারবে এটার জন্য তাদের সাথে আর কি করতেছে, যোগাযোগ করতেছে। তখন আমাকে ওখান থেকে নিয়ে আসলো, এনে বললো যে দেখো এই জায়গাতে তোমার থাকা সম্ভব না বাসায়, তোমাকে নিয়ে যাবে দুইটা, তারপরে তুমি আমার সাথে চলো। তখন তো বুঝলাম আমি অসুখ, আমি কই যাবো কি করবো, স্বামীর সাথে গেলাম। যে ননদের বাসায় নিয়ে আমার মাথা চুলগুলা কাটা হলো, কাকি নাম, তার বাসায় উঠলাম। ওটা দুই দিন ছিলাম, এটা ছিল আগস্ট মাস, দশ সালের আগস্ট মাস। থাকার একটা রুম নিল 1000 টাকা দিয়ে। আগস্টের 29 তারিখে সে রুম বের মধ্যে ঢুকলাম, দুইটা জিনিসপত্র গুছানো হলো না কিছু না। 29 তারিখ রাত্রে ঘুমাইলাম, 30 তারিখ রাত্রে ঘুমাইলাম, 31 তারিখে রাত্রের বেলা আমার স্বামী গিয়ে আমাকে ডাক দিল। তখন আমার দুটা বাচ্চা প্রচন্ড জ্বর ছিল, ডাক দিল। ডাক দেওয়ার পরে উঠা দরজা খুললাম, খোলার পরে সে আমাকে বলতেছে যে ভুল হয়েছে, কি ভুল হয়েছে, ছোট বাচ্চার জন্য দুধ শুধু নিয়ে আসি নাই, ওটা আনতে হবে। তখন আমার বড় ছেলেটা ঘুমে, ছোট ছেলেটা জাগনা ছিল, দুধ খাইতেছে, আমাকে নিয়ে আসো। না আমি তো আসতে পারবো না, তুমি আসো, তোমার কাছে দিয়ে দিই, তুমি নিয়ে চলে আসো। তো একটা ব্যাগ ছিল আমার স্বামীর হাতে, ব্যাগের ভিতরে চাল ডাল কি কি ছিল না ছিল, আমি এটার ভিতরে কি এটার ভিতরে আড্ডা করে, আমি তো এটা ঘরে রেখে যাও, কারণ এটা ঘরে রাখা যাবে না, এটা নিয়ে যেতে হবে। এটা নিয়ে যাবো কেন, কয়টা নিতে হবে, নাহলে দোকানদার তো আমার চিনবে না। আমার কয়টা ছেলে দুটারে নিয়ে নেই, কেন বড়টা ঘুমাইছে, ঘুমা তুমি চলো। পাশে ঘরে বাবিরা বললাম, বাবি আমার বাচ্চাটাকে খেয়াল রেখে আমি আসতেছি। গেলাম যে অনেকখানি পথ হাইটে গেলাম, যাওয়ার পরে আমি কই দোকান, তো দোকান দেখি না, বলে এখনই দেখবা। সে ফোন দিয়ে বলে কি যে স্যার আমি জায়গায়, ভাইয়া কি বলবো আপনাকে, মনে হয় যে তার থেকে মনে হয় ভয়ঙ্কর জ্বর তখন ভালো। চারজন লোক আসলো, আমি আমার স্বামীর বাচ্চা দেখলো ছিল, আমার স্বামীর হাতে দেখছিল, এই হাতটা যে তার হাতে আমার ধরা ছিল ডান হাতটা দিয়া, সে এই হাতটা সুন্দর করে নিয়া ওই লোকের হাতে উড়াই দিল, যে ইনফর্মার বলে তার হাতে আমাকে উড়াই দিল। দেওয়ার পরে আমি তো মনে করেন কি সমস্যা, কি আসে বিষয়, আমি তো কিছু বুঝতেছি না। এভাবে যখন উড়াই দিল, তখন মনে করেন আমার কোলের থেকে বাচ্চাটাকে টান দেওয়া সরাই নেওয়া হলো, সরাই নেওয়ার পরে বাম হাতটা দিয়ে আমি আমার স্বামীর হাতে মধ্যে আবার এরকম জাপটে দিয়ে ধরলাম। তারপর ওই যে ওনারা আমার হাতের মধ্যে বাইরে ইয়া আমার স্বামীর হাত থেকে আমার হাতটা ছাড়াই দিল। এই বাড়িতে মনে করেন আমার আঙ্গুলের জায়গাটা ছুটে গেছে। ছাড়াই দেওয়ার পরে আমি অনেক চিল্লাচিল্লি করতেছি, কিন্তু সে জায়গায় কোনো লোক আসে না, অনেক ফাঁকা জায়গা ছিল। বাচ্চাটা এত চিল্লাচিল্লি করতেছে, আমার কুলের বাচ্চাটা যে বলার মতন না। তখন আমার স্বামী দেখলাম যে অনেকগুলো টাকা আবার দিয়ে বান্না ওই লোকের হাতে উঠাই দিল, দিয়ে বললো যে ওকে নিয়ে যান, কিন্তু কোনো দিন আমার জীবনে বাচ্চাদের জীবনে না আসতে পারে, এ কথাটা বললো। তখন আমি কান্না করে তখন বলছিলাম যে খুকন তুমি আজকে আমার যেভাবে পরের হাতে উঠাই দিলা, তার কাছে তুমি আমার খুন করতা, আমার মনে কোনো কষ্ট হইতো না, আমি হাসি মুখে মরতে পারতাম। সে চলে গেল বাচ্চা নিয়ে, তারা আমাকে নিয়ে আসলো গাড়িতে। আইন অনেক রাত পর্যন্ত ঘুরা গাড়ি করার পরে রাত্রে 12:30টার পরে তারা আমার এনে কার্পুল থানা ঢুকা দোকানে পরে থেকে সারা রাত থাকি। রমজান মাস সকালবেলা আমাকে নিয়ে জিজ্ঞাসাবাদ করলো, আমি যা সত্য তা বললাম, ওনারা বললো আপনি ওই জায়গায় যান, ছাড়া পাবেন। আমার গাড়োতে পাঠা দিল সদরঘাট, গেলাম সারা রাত জায়গায় বসে থাকলাম, কিন্তু আমার তো দেখার মতো কেউ ছিল না, কেউ আমাকে দেখতে যায় নাই, বা আমার পক্ষে কোনো উকিল হয় নাই। তারপর আমার বিকেলবেলা পাঠা দিল কেন্দ্রীয় কারাগারে, সেখানে গেলাম, ভিতরে নিতে নিতে রাত্রে আপনি 10টা বেজে গেছে।
মানে আপনাকে কি এই যে ধরলো, আপনার অপরাধটা কি ছিল?
অপরাধটা কি ছিল, তারা থানায় নিয়েছে, থানায় নিয়ে তারা আমার নামে মাদক মামলা দিয়ে দিয়েছে। আমি নাকি মাদক ব্যবসায়ী এবং আমার মা মাদক ব্যবসায়ী, এই মামলাটা দিছে তারা। যাওয়ার পরে তো সারা রাত জায়গায় কান্নাকাটি করি, সকাল হয়, সকাল হওয়ার পরে তারা মনে করেন মানুষের মাথা গনে কয়জন লোক, তখন এখানে যেখানে আপনার জেলার সাহেব বলে উনি আসছে, ভিতরের লোকজন আমাকে বলে আপনার সমস্যা কথা আপনার জেলার সাহেব বললে হয়তো আপনার বাচ্চাটাকে এনে দিতে পারবে। তো জেলের সাথে আমি বললাম, বলার পরে উনি বললো যে দেখো মা আমার পক্ষে এতটা করার মধ্যে কিছুই নাই, যদি কোর্টে উঠতে উকিলের মাধ্যমে কথা হতো তাহলে আমি একটা কিছু করতে পারতাম, এখন আমি কিছু করতে পারবো না। দা কি করবো ওই জায়গায় ভাগ দিয়েছি। তারপর আমার মার সাথে দেখা হয়, আমার মা ওই জায়গায়, তার মা আমি একসাথে কান্নাকাটি করি। আমি যাওয়ার 7 দিন পর আমার মার জামিন হয়ে যায়। কে জামিন করলো সেটা আমরা জানতে পারি নাই। মা চলে আসো, তোর মা কো আমি যাই, কে জামিন করছে জানি না, আমি যাই যেভাবে হোক আমি তোরা বাড়ি করবো, দরকার হলে আমি নিজের চোখ বিক্রি করবো, কিডনি বিক্রি করবো, তারপর আমি তোরে নিয়ে যাবো, তুই চিন্তা করিস না। মা আমার দেখা চলে আসলো, আমি একা হয়ে গেলাম। আমার মা চলে আসে 2 দিন পরে একটা নতুন একটা শাড়ি কাপড় আমার কাছে পাঠাইলো। কে পাঠাইলো কি আসবে শাড়ি কাপড়, আসলার মধ্যে লেখা আছে যে জীবনে মরার মতো যদি কিছু না পাস এই কাপড়টা দিয়ে অন্তত গলায় ফাঁসি দিয়ে মরা যাস। আমি তো পড়তে জানি না, ওই জায়গায় পুলিশ অফিসে যারা ছিল তারা পড়ছে। তারপর ওই জায়গায় আমি ভাগতে থাকি, বাচ্চা যে দুধ খাইতে পারে না, এই পারে না, অনেক সুস্থ থাকে। ওই সুস্থ থাকার পর ওরা আমার পিজি হাসপাতাল পাঠায় দেয়। ওই জায়গা থেকে আমার 8টা চিকিৎসা করা হয় বা আমাকে আলট্রাসাউন্ড করা হয় কি হয়েছে সমস্যা, তখন জানা যায় আমার পেটে বাচ্চা আছে, মানে আমার এই মেয়েটা আমার পেটে আছে। তখন ওনারা আমাকে বললো যে আপনি চিন্তা করেন না, 2টা বাচ্চা নিয়ে গেছে, দেখেন আল্লাহ আপনাকে আরেকটা বাচ্চা দিয়েছে, আপনি তাকে নিয়ে জীবনে বাসা শুরু করেন। তো মনে করেন আসি থাকি, ওই জায়গায় তো মরে যাওয়ার মতন কোনো রাস্তা নেই, মরা যাবে না, অনেক পাহারা দিয়ে রাখা হয়। তখন আমার কাছে একটা উকিল নোটিশ যায়, কে পাঠায় আমি জানি না, আমি সই করে দেই, মনে করি আমার স্বামী পাঠাইছে। কিছুদিন 1 মাস 25 দিন হয় আমি থাকি, তারপর আমার জামিন হয়ে যায়। আরেকটা উকিল নোটিশের মাধ্যমে বাইরে এসে তখন সবাই কথা জামাই মনে ভুল বুঝতে পারছে, তোরা নিতে এসে জামিন হইলো, বাইর হইলাম, অনেক মানুষের সাথে তো ওই জায়গায় পরিচয় হয়েছে। বাইর হইলাম, বাইর হয়ে দেখলাম আমার ভাই দাঁড়িয়ে আছে। থাপ্পড় দিল যে তুই এত বুকা কেন, যে এত কিছু করতে পারে তোকে নিতে আসবো, তুই কেমনে বিশ্বাস করলি। ভাইয়ের বাসে চলে আসলাম, আসার পর বুঝে নি তো কি হাল হইতে পারে, মানে আমার বাচ্চা থাকার মতন কোন ইচ্ছা আগ্রহী আমার মধ্যে নাই। তারপরে ব্রাকে কাট করলাম, এগুলো মানুষকে মামলা করো, যে বাইর করলো সে করলো, মামলা করো, ই করো, অনেক কিছু করলাম, মানব অধিকারে গেলাম, ই করলাম, কোনো ফলে পাইলাম না। মামলা একটা করলাম, 2টা করলাম, এমন করতে করতে আমার মেয়েটা হলো, অনেক কষ্ট মষ্ট করে মামলা চালাই। তো বর্তমানে লাস্ট ফিনিশনে যেটা তাই সে আমি দাঁড়ালাম, বাচ্চা হওয়ার পরে আমি আমার স্বামীকে জানাইছি, ফ্যামিলি জানাইছি, আমার দেবর নন সবার কাছে আমি মেয়েটাকে নিয়ে গেছি দেখানোর জন্য। তারা সম্পূর্ণ অস্বীকার করে, মেয়ে আমাদের ঘরের না, যাদের সাথে আমাকে উঠাই দিছে তাদের ঘরের মেয়ে, তাদের সন্তান না।
এটা ওই যে যে রাতে যে
ইনফর্মার
ইনফর্মার হাতে তুলে দেওয়া হয়েছে
তাদের সন্তান সেটা বলা হয়। তারপরে মনে করেন এই যে ব্রাকের কাট, আর মনে করেন আমাকে পিজি হাসপাতালে নেওয়া হয়েছে কত তারিখে বা ধরা হয়েছে কত তারিখে, সবই তো কাগজপত্র আছে। এটিতে মানে উকিলের মাধ্যমে যেটা প্রমাণ হয় আর কি, যে না আসলে বাচ্চা কতদিনের জন্ম বা কতদিন এগুলি হয়, মানে কোনো কিছুতেই তারা রেসপেক্ট করে না, মেনে নিতে রাজি না। তা বাচ্চাটাকে নিয়ে এইভাবে চলতেছি, 2টা মামলা আমি করছি, করে চালাই, কিন্তু উকিলের কাছে যাই, টাকা দেই, আসি। এক কথা যেটা মনে করেন যার কাছে যাই প্রথম সবাই ভালো ই দেখা, টাকা লাগবে না, পয়সা লাগবে না, যাওয়ার পরে টাকা দাও টাকা দাও, টাকা না দিতে পারলে মানুষ একটা মেয়েকে যেভাবে আর কি বলার দরকার, আপনি দেহ থাকতে আপনি কষ্ট করবেন কেন। এসব কথা শোনার পরে তো মনে করেন যে না, আইনের প্রক্রিয়া মানুষ থাকে না, আমি কি স্যার আমি কোথায় যাবো, আমি মামলা 2টা চালাই না, বাদ দিয়ে দেয় যে 2টা মামলা আমি করি, বাদ দিয়ে এখন আমার নামে যে মাদক মামলাটা আছে সেটা আমি চালিয়ে যাই, যদি এখনো শেষ হয় না মানে সাক্ষীর জন্য রায় দেয়, সাক্ষী আসে না, আসলে তো ভাইয়া সেখানে কোনো সাক্ষী ছিল না, কে সাক্ষী দিবে, পুলিশ তো লেখা দিবে সাক্ষী দেন না, আসলে তো সেখানে কোনো সাক্ষী নাই, কেউ আসে না। আজকে এতদিন ধরে আমি এত কষ্ট করি যা বলার মতন না, আমি এই বাচ্চাটা হওয়ার পরে আষ্ট দিবি মেয়েটাকে রাইকে আমি মানুষের বাসায় কাজ করতে থাকি, এখন পর্যন্ত আমি কাজ করতেছি, আমি জীবনের সাথে যুদ্ধ করতেছি, 2টা ছেলেকে খোঁজার জন্য অনেক কিছু করতেছি, আমি 2টা ছেলে খবর পাই না, স্বামী কাছে ফোন দিলে ফোন ধরে সে অনেক কিছু বলে, কিছুদিন আগে তাকে বললাম যাচ্ছে ভাই তুমি কি আমাকে নিয়ে সংসার করবে কি না করলে আমাকে তালাক দিয়ে দাও। সে বললো এতদিন পরে বুঝলা, একটা কথা মনে রাখবা যদি তার ডাক শুনে কে না আসে তুমি একলা চলো না, তাহলে তুমি একলা চলো। আমি কই এটা কেমন কথা, আমি দুটো ছেলে দিয়ে দাও, ছেলে পাবা না, আমি না হলে মেয়ে নিয়ে যাও, নিয়ে তুমি তিন ওজন দাও আমাকে একবার নিষ্কৃতি দাও, আর দিলে আমাকে তিন ওজন দাও, কারণ আমি দুটো ছেলে ছাড়া থাকতে পারি না, আমি সারাদিন কাজ করলে কি হবে, আমার মনে হয় আমার ছোট ছেলে এমন শিক্ষা দেয়, নেওয়ার সময় যে শিক্ষাটা দিয়েছিল আমি ঘুমাইতে পারি না, ঘুমাইলে মনে হয় কেমন আমাকে থাপা দিয়ে ধরে, হাঁটতে গেলে মনে হয় কেমন আমাকে পিছন দিয়ে থাপা মারে, মানে এমন আতঙ্কিতের মধ্যে আছি যে আমি বাসায় প্রকাশ করতে পারি না, আমি একলা এখনো চলতে পারি না, একা একা কষ্ট করে পানের একটা দোকান দিছি, দিন 100-200-300 টাকা বিক্রি হয়, কোন রকমের কাজকর্ম করে চলি, মাকে নিয়ে মেয়েকে নিয়ে এক বেলা রান্না গুলো হয়তো বা তিন বেলা রান্না করি না, এইভাবে চলতেছি।
আপনার পানের দোকানটা কোথায়?
মণিপুর মিরপুরে আমাদের বাসার সামনে গল্লিতেই, খুব ছোট্ট একটা দোকান, মনে করেন আমি 6-10 বিঘা পান নিয়ে আসি, কিছু সুপারি জর্দা নিয়ে আসি, এনে বিক্রি করি, ছোটা বিক্রি করি, কিছু খিলি পান বিক্রি করি, এরকম ভাবে চলি, যা মনে করেন আমার মেয়েটা অন্তত পক্ষে যাতে দোকানে একটা খাবার খাইতে পারে। সেই জানুয়ারিতে জানুয়ারি 20 তারিখে আপনার তার 5 বছর পূর্ণ হবে।
আচ্ছা, আপনার মেয়ের নাম কি রেখেছেন?
মেয়ের নাম হচ্ছে মুক্তা।
গ্রিক উপাখ্যানে একটা গল্প আছে ফিনিক্স বার্ড নিয়ে, আমি বহুবার রেডিওতে সে গল্পটা বলেছি। ফিনিক্স নামে একটা পাখি আছে বা একটা দেবতা আছে, হোয়াটএভার ইট ইজ, গ্রিক উপাখ্যান যারা পড়েছেন তারা জানবেন, একটাই মাত্র পাখি পৃথিবীতে হয়, এটা সত্য মিথ্যা ঊর্ধ্বে উঠে যেহেতু এটা এক ধরনের কি বলা যেতে পারে মিথোলজি, সুতরাং এটা আসলে সত্য না মিথ্যা সেই জাজমেন্টে যাওয়াটা কোনো দরকার নেই। বর্ণনাটা হচ্ছে এরকম যে ফিনিক্স এমন একটা পাখি যেটার খুব সুন্দর, খুব বড় দেখতে, এবং পুরো জীবন জুড়ে সে একাই সারা দুনিয়াতে ঘুরে বেড়ায়, বিভিন্ন দুঃখ দুর্দশা বিভিন্ন রকমের ঘটনার মধ্যে দিয়ে সে যায়, এবং তারপরে যখন তার মৃত্যুর সময় হয়, তার মৃত্যু সে নিজে ঘটায়, সে চারপাশে খড়কুটো জড়ো করে, অনেক আয়োজন করে, এবং তারপরে সে সেখানে আগুন ধরিয়ে দেয়, তারপরে সেই সেখানে সে পুড়ে যায়, পুড়ে যখন ছাই হয়ে যায়, সেই ছাইয়ের ভিতর থেকে ছোট্ট আরেকটা পাখি ফিনিক্স পাখির জন্ম হয়, সেটা ঠিক একইভাবে পরের পাখির জন্ম দেয়। একজন আসমার জীবন এভাবেই তো চলে গেল এবং শেষই হয়ে গেল বলা চলে, কৈশোর গেল, শৈশব গেল, যৌবন গেল, বৃদ্ধের দিকে সে ধীরে ধীরে উপনীত হচ্ছে, আরেকজন মুক্তার জন্ম হয়েছে, সেও কি আসমার মতোই ধীরে ধীরে আরো একজন আসমার দিকে ধাবিত হবে? এই প্রশ্নটা রেখেই আজকের ক্লোজ আপ প্রেজেন্স হ্যালোইন 920 শেষ করতে চাই। আজকের হ্যালোইন 920 থেকে একটা জিনিস শুধু আমরা নিতে চাই, যে একটা কথা আছে যে তুমি কত কষ্টে আছো সেটা বোঝার জন্য আরেকজন কষ্টে থাকা মানুষের মুখাপেক্ষী হও, তাহলে তোমার কষ্টটা অনেক বেশি লাঘব হয়ে যাবে। আজকে যারা রাত জেগে এই অনুষ্ঠানটা শুনেছেন, প্রত্যেকেই আমরা আমাদের ব্যক্তিগত জীবনে কোনো না কোনো ভাবে অসুখী, কোনো না কোনো ভাবে ডিসস্যাটিসফাইড, কোনো না কোনো ভাবে খুব কষ্টের মধ্যে আছি। আসমার সামনে নিজেকে দাঁড় করালে আপনার কি নিজেকে সত্যি সত্যি অনেক বেশি অসুখী মনে হবে? শুভরাত্রি।